আসসালামু আলাইকুম। অদ্ভুতের 295তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের সামনে 295তম এপিসোড নিয়ে। আর কিন্তু মাত্র 5টা এপিসোড দূরে 300তম এপিসোড থেকে। খুব আশ্চর্য লাগছে আমার কাছে, এতগুলো এপিসোড হয়ে গেছে। আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে ভাইয়া, 300তম এপিসোডটা একটু সুন্দর করতে হবে। কিভাবে সুন্দর করবো সেই আইডিয়া দেননি আপনারা। আমাকে আইডিয়া দেন কি করতে পারি 300তম এপিসোডে। আসলে আমি কিন্তু বরাবরই প্রথম এপিসোড থেকে একটা চেষ্টাই করে আসছি, যখনই ঘটনাগুলো পাই সবগুলো ঘটনা নিয়ে পড়াশোনা করি, যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাই ওই মানে কামিং এপিসোডে দিয়ে দেই এবং ওইটা দিয়ে আমি এপিসোড করি। এর জন্য স্পেশাল কিছু তুলে রাখা হয় না কোন স্পেশাল এপিসোডের জন্য। এটা অনেকটা নগদ যা পাও হাত পেতে নাও টাইপের অবস্থা। যা পাই, যে ঘটনাগুলো পাই, এর মাঝ থেকে বেছে বেছে সবচেয়ে ভালোগুলো শেয়ার করে দিই প্রতি এপিসোডে। তো আমি আশা করব, আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা 300তম এপিসোডের জন্য স্পেশাল কিছু ঘটনা পাঠিয়ে দেবেন, যাতে করে আমি সেদিন একটা স্পেশাল এপিসোড করতে পারি আর আপনারাও সেটা এনজয় করতে পারেন। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে এপিসোডে চলে যাই। আর তার আগে জানিয়ে রাখছি, ওয়েদার আপডেটে দেখছি যে বৃষ্টি বলয় আসছে, বৃষ্টি হবে বেশ। সবাই সাবধানে চলাফেরা করবেন, জলাবদ্ধতা হলে বিপদ। আর সে কারণে আমাদের যেটা করতে হবে, আমরা রাস্তায় ময়লা ফেলবো না, আমরা কোথাও ময়লা ফেলবো না। ময়লার এই যে আমরা যা ফেলি এদিক ওদিক, সেগুলো কিন্তু গিয়ে ড্রেনের মুখে জমা হয়ে একটা জলাবদ্ধতা তৈরি করে, কারণ পানি যাওয়ার রাস্তাটা আটকে দেয়। তো যাই হোক, এতটুকুই আমাদের করণীয়। আর এছাড়া আমরা চেষ্টা করব বৃষ্টির দিনে শুকনো থাকতে এবং সেফ থাকতে। হ্যাঁ, সাবধানে হাঁটাচলা করতে, যেই রাস্তা পানিতে ভরে গেছে সেখানে হাঁটার সময় সাবধান, বা কোনো ভেহিকেল নিয়ে যাওয়ার সময় সাবধান। আর রাতের বেলা আমরা ভূতের ঘটনা এনজয় করব। আর এই তো চলবে জীবন। তো যাই হোক, এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। আর যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরমান মল্লিক কুষ্টিয়া থেকে। আরমান তার নানার বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব আরমানের পাঠানো ঘটনায়। 70-এর দশকের ঘটনা, বেশ অনেক আগের কিন্তু। আর আরমানের নানার বন্ধু যিনি ছিলেন, তার নাম ছিল রাকিব চৌধুরী এবং তিনি যে বেশ মোটামুটি অবস্থাশালী মানুষ ছিলেন, যদিও গৃহস্থ, তারা গৃহস্থ থাকা অবস্থা তাদের বেশ ভালোই অবস্থা ছিল। তো তিনি, তার বাবা কৃষিকাজ করতেন, তাদের বেশ অনেক জমি সম্পদ ছিল এবং গরু এবং ইত্যাদি ইত্যাদি ছিল গৃহস্থদের যা থাকে আর কি। তো এগুলো দিয়ে তারা বেশ ভালোই চলতো, ফসল বিক্রি করে এরকম অবস্থা। তো রাকিব তখন যুবক হয়েছেন এবং বাবার কাজে বেশ হাত বাটান, তার বাবা ঠিক করলেন তাকে বিয়ে দেবেন এবং এই বিয়ের জন্য তিনি মানুষজন ঠিক করলেন, ঘটক ঠিক করলেন কথা বলার জন্য। আর সেই সময় গ্রামের পরিবেশ এরকম ছিল যে ঘটক শুধু এক গ্রামেই খুঁজত না, তিনি গ্রামের পর গ্রাম পার হয়ে যেতেন এই খবর নিয়ে। তো এরকমই, এবং রাকিবের বাবার ক্রাইটেরিয়া খুব বেশি ছিল যে এরকম পরিবারকে খুব ধার্মিক হতে হবে ইত্যাদি ইত্যাদি তার কিছু ক্রাইটেরিয়া। তো ঘটক খবর নিয়ে আসলেন, তাদের থেকে প্রায় তিন চারটা গ্রাম পরে, বেশ অনেক দূর, কিন্তু তখনকার সময় তারা অনেক হিসাব করত। এখনকার মাইল বা কিলোমিটারের হিসাবে যদি আমরা ধরি, প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এক গ্রামের খবর নিয়ে আসলো, বলল যে ইত্যাদি ইত্যাদি। তো রাকিবের বাবা কথাবার্তা বললেন এবং তাদের দেখা সাক্ষাৎ হলো, মোটামুটি তাদের মধ্যে কথাবার্তা বনল এবং বিয়ে ঠিক হয়ে গেল রাকিবের। তো বিয়ের সময়টা এমন একটা সময় ঠিক হয়েছে, তখন কিন্তু বর্ষার সিজন শেষ। এখন একটা সমস্যা হলো, সেই গ্রামের মূল যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকায় করে তারা চলাচল করত, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে যদি যেতে হয়, কারণ ওইখানে তখনকার সময় কিন্তু মূল সড়ক আলাদা, যেটা দিয়ে মূল মানে মেইন রোড যেটাকে বলে, এছাড়া যত কানেক্টিভিটি ছিল সেগুলো হচ্ছে ইট সোয়েলিং পথ, পায়ে চলা পথ, আর হচ্ছে নদীপথ, মানে নদী খাল বিল যে চলে আর কি মানুষ। তো বর্ষার সময় এগুলো ভরা থাকে খাল বিল এবং সহজে চলে যাওয়া যায়, কিন্তু এখন যে সময়টা এই সময় খাল বিল যাওয়া যাবে না। তো কিভাবে বরযাত্রা যাবে, তারা বিয়ে করতে যাবে কিভাবে, এই নিয়ে বিশাল আলোচনা শুরু হলো। তো ঠিক হলো যে অনেকগুলো গরুর গাড়ি তারা যাবে সেখানে। তো অনেকগুলো গরুর গাড়ি যেতে গেলে দেখা গেল যে তাদের সময় মিলতেছে না, যে তারা যদি খুব ভোরে ফজরের পরে রওনা দেয়, সেখানে পৌঁছাতে পৌঁছাতে যেই যে তাদের যে বিয়ের বাড়ি আর কি, কনের বাড়ি যেটা, সেখানে পৌঁছাইতে পৌঁছাইতেই দুপুর পার হয়ে বিকাল হয়ে যাবে, তারপর বিয়ে কখন হবে আর সেই তারা আবার ফেরত আসবে কেমনে, এটা একটা ব্যাপার। আর গ্রামের মানুষদের তখনকার একটা বড় কাস্টম, তারা কখনোই বিয়ে করতে গেলে ওই সময় থেকে যাওয়ার কোন অপশন নাই, তারা আসবেই, যে যতই রাত হোক যতই দিন হোক তারা চলে আসবে কনে নিয়ে। ওখানে থাকাটাকে তারা তাদের কাস্টমের মানে বিপক্ষে মনে করতে, এবং এটা হতো না আর কি তখনকার সময়। এটা অনেকদিন বন্ধ ছিল, এটা আজ থেকে প্রায় দশ বছর আগে এটা খুব স্ট্রংলি প্র্যাকটিস হয়েছে, দশ পনেরো বছর আগে, এমনকি শহরেও মানে মানে অবশ্যই মানে পাত্র খেলে পাত্রে নিয়ে আসতো আর কি, দশ পনেরো বছর আগে এরকম ছিল আর কি। তো যাই হোক, তো এটা নিয়ে তাদের বিশাল একটা টেনশন হয়ে গেল আলোচনায়, যে কিভাবে কি হবে, রাস্তা এত দূর এবং নদীপথে যাওয়া যাচ্ছে না, তো সুতরাং গরুর গাড়ি নিয়ে যেতে হবে। তো তারা তখন প্ল্যান করলো যে তারা যদি রাতে বা রাত গভীর রাতে মানে সেই শেষ রাতের আগে ওই সময়টায় রওনা দেয়, তাহলে হয়তো দিনের বেলা একটা সময় যে আর্লি মানে মর্নিং এ নয়টা দশটা এরকম একটা সময় যে পৌঁছাতে পারবে কন্যার বাড়ির কাছে, এবং সেইখানে যদি তাদের ওইখানে একটা বড় মাঠ আছে, মানে ফসলের মাঠের পর একটা বিশাল মাঠ আছে, ওই জায়গাটায় যদি তারা মোটামুটি একটা সেটেল করতে পারে তাদের গরুর গাড়িগুলো রেখে, তারপর তারা কন্যার বাড়ির দিকে রওনা দিবে, এবং দুপুরের মধ্যে তারা কাজ সেরে ওখান থেকে দুপুরের নামাজ কালাম পড়ে ওখান থেকে রওনা দিয়ে চলে আসবে, বিকালে হয়তো রাতে এসে পৌঁছাবে তাদের গ্রামে, গভীর রাতে হয়তো পৌঁছাতে পারবে। তো এরকম একটা প্ল্যানিং করে সেভাবেই ঠিক হলো, এবং রাকিবের আব্বা ওইখানে ওই অঞ্চলের ওই গ্রামের যে মোড়ল ছিল তার সাথে আলাপ করলেন যে ওই মাঠটা জানি তাদেরকে দেয়া হয়। মোড়ল বললেন যে কোনো অসুবিধা নাই, এবং ওই কনের বাবারও মোটামুটি প্রভাব ছিল, তারা মোটামুটি এটা ঠিক করে ফেললেন যে ওই মাঠে এসে তারা সকালবেলা ওইখানে তারা সেটেল করবেন, সেখান থেকে তারা যাবেন। একটা কাইন্ড অফ লাইক কমিউনিটি সেন্টার যেরকম এখনকার সময় থাকে অনেকটা ওইরকম, ওই মাঠে যে তারা গরুর গাড়িগুলো রেখে ওয়াগান দিয়ে মানে একটা জায়গা বানাবে আর কি, সেখান থেকে তারা বরযাত্রা করবে এরকম। তো গভীর রাতে রওনা দিয়েছে রাকিব, এবং রাকিবের সাথে রাকিবের খুব প্রিয় এক মামা ছিল, এবং সেই মামাকে নিয়ে সে রাকিবকে উঠানো হয়েছে সেই গাড়িতে, মানে গরুর গাড়ি যেটা ছিল সেটাতে মামা তার সাথে উঠছে, আর রাকিবের বাবা অন্য গাড়িতে, আর মেয়েদের জন্য আলাদা, মানে এইভাবে অনেকগুলো গরুর গাড়ির একটা পসি যাচ্ছে একটার পর একটা, এবং রাকিবদের গাড়িটাকে মোটামুটি মাঝখানে রাখা হয়েছে, মানে যেহেতু একটা বরের গাড়ি বলা যায় সেরকম, এবং সেই গরুর গাড়িকেও তারা সুন্দর করে দিনের বেলা সাজাইছে কাগজের ফুল টুল দিয়ে ইত্যাদি ইত্যাদি এরকম। তো যাচ্ছে সে গরুর গাড়ি, গভীর রাত, তখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, মানে এই যে শরৎকাল এরকম একটা অবস্থা আর কি, শীত আসতেছে গ্রামে, তখন আর্লি শীত পড়ত, দেখাই তো সেপ্টেম্বরের দিকেই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা, মানে বেশ ঠান্ডা হয়ে যেত, এরকম শীত শীত ভাব গরুর গাড়িতে চলতেছে। রাকিব গল্প করতেছে তার মামার সাথে বসে বসে, মামা তার খুব প্রিয়, মামার সাথে খুব ভালো সম্পর্ক, বিভিন্ন আলাপ, মামা তার সাথে ঠাট্টাও করতেছে, এবং তারা যাচ্ছে গরুর গাড়ি, গ্রামের রাস্তা একেবারে এঁকে বেঁকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে, দুই পাশে ফসলের মাঠ, কুয়াশায় ছেয়ে গেছে চাঁদের আলো চারিপাশে, অন্যরকম একটা পরিবেশ। তো এরকম চলতে চলতে বেশ অনেকক্ষণ তারা চলল, প্রায় দুই আড়াই ঘন্টা এক নাগাড়ে তারা চলল। তো এই চলার পরে মোটামুটি অনেকের শরীরে মানে খিল লেগে গেছে দুই আড়াই ঘন্টা চলে, এবং রাস্তা তো অনেক জায়গায় ভাঙা চোরা আছে, কাঁচা রাস্তা, গরুর গাড়ির চাকা কাত হয়ে যায় এরকম একটা অবস্থা। তো এবং অনেকের দেখা গেছে যে একটু ক্লান্তি লাগছে, মানে উঠতে চাইছে, হাত পা ঝাড়া দিবে গাড়ির মধ্যে বসে। তো রাকিবের বাবা তখন বললো যে এখানে আমরা একটা বিরতি নেই, বিরতি নিয়ে আমরা অনেকে নামি, নেমে একটু হাত পা ঝাড়া দিই, যাদের যাদের মানে ছোটখাটো প্রকৃতির ডাক সাড়া দেওয়ার ব্যাপার আছে তারা যাক, যে একটু পানি টানি খাক। তারা পানি নিয়ে আসছিল গাড়ির ভেতরে কলসিতে করে, তো সেই পানি খাক, খেয়ে তারপর আবার রওনা দিব আমরা। তো তখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে এরকম একটা অবস্থা। তো সবাই মোটামুটি নামলো, অনেকেই নেমে গেছে গাড়ি থেকে, মহিলারা বাদে, মহিলারা অনেকে নামছে নেমে চুপচাপকে, যেহেতু তখনকার সময় পর্দা বেশি ছিল, মহিলারা নেমে নিজেদের মতো আসে এবং তাদের মতো মানে হাত পা একটু রিল্যাক্স করতেছে, আর ছেলেরা নামছে নেমে, অনেকে চলে গেছে ক্ষেতের মধ্যে, অনেকে হাঁটতেছেই। তো রাকিবের মামা যে কথা বলল রাকিবের আব্বার সাথে, যে দুলাভাই কতক্ষণ, বলে এই তো আর বেশিক্ষণ না, তোমরা কিন্তু দূরে কোথাও যাও না, রাকিব রে তো নিবাই না দূরে কোথাও, আর গায়ের মধ্যে আবার হলদি হলদি রোলছে সেই হ্যান ত্যান। তা তার বাবা বলতেছে, মানে তার বাবা আবার এটা খুব একটা পছন্দ করতো না, তো রাকিবকে হলুদ দেওয়া হয়েছিল গায়ের মধ্যে, হলুদ টুল কাঁচা হলুদ ডোলে সেগুলো আবার ধোয়া হয়েছে। তো এটা গ্রামে তখন একটা এই ধরনের ব্যাপার বিশ্বাস করতো যে কাঁচা হলুদ দিয়ে নাকি ছেলেদের যেতে হয় না কোথাও বিয়ের পরে, তা মানে মেয়েদেরও না, ছেলে মেয়ে কারোই, তাদের নাকি ওই যে উপরি জিনিসে তাদেরকে ধরে, এটা তারা বলতো। তো রাকিবের বাপ সেটাই বললো যে ওরে দূরে কোথাও নিও না, কিন্তু কিছু অসুবিধা নেই। তো তার মা বলে আরে দুলাভাই অসুবিধা নেই, বলে রাকিব রা এসে বলে আয় চল চল মামার সাথে। রাকিব খুব ফ্রি, তো বলতেছে যে ই খাবি নাকি বিড়ি খাবি নাকি, তো তার মামা আবার তার সাথে যে বিড়ি লিখে, তো কাছাকাছি বয়স দুজনের, তো মামা তাকে নিয়ে হাঁটা দিল। এদিকে কুয়াশা কিন্তু আছে গ্রামে, একদম এরকম রাতের শেষ রাতের দিকে হয়ে গেছে, তিনটা সাড়ে তিনটা বাজে, তো এই সময় চারিদিকে কুয়াশা ছেয়ে যাচ্ছে, মোটামুটি গাছগাছালির ভেতর থেকে বেরোয় মাঠে কুয়াশা ছেয়ে গেছে, চাঁদের আলো পড়ছে, হলদেটে হয়ে গেছে চাঁদের আলোটা কেমন, এবং মোটামুটি অন্যরকম একটা রহস্যময় লাগতেছে। রাকিবের মামা রাকিবকে নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে তাদের গরুর গাড়ি যে পসি, এখানে যে প্রায় দশ বারোটা গরুর গাড়ি এগুলো পার হয়ে সামনে চলে গেল। তো দেখলো মোটামুটি সবাই অনেকেই ওই যে খেতে টেতে গেছে, সবাই নিয়ে পানি খাইতেছে, একটু হাঁটতেছে, গল্প করতেছে। তো বুঝে ফেললো রাকিবের মামা এইখানে মিনিমাম ঘন্টাখানেক চলে যাবে এইভাবে। তো তিনি রাকিব রে নিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, তো যে দেখতেছে খুব সুন্দর লাগতেছে রাস্তা, এরকম বাঁকায় গেছে। তো তার মামা বলতেছে যে এই রাস্তায় আমি কখনো আসি না, এর আগে রাস্তাটা অনেক অন্যরকম, পুরাই সুন্দর লাগতেছে অন্যরকম, কয়দিন পরে এখানে সরিষার চাষ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে চারিপাশ, বুঝছিস, দেখে বোধ হইতেছে অনেক সুন্দর। তো এই বলতে বলতে হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে তার একটা জায়গায় পৌঁছলো, যে জায়গাটা অনেকটা একটা বাগানের মতো, বেশ কিছু গাছগাছালি আছে, দূরে ঘর দেখা যাচ্ছে, আর এক পাশে একটা মনে হচ্ছে যে স্কুল ঘর হবে, স্কুল ঘর, আর বড় একটা গাছ সেখানে একবারে, মানে কিন্তু গাছটা এরকম মনে হচ্ছে ন্যাড়া গাছ টাইপের, এবং গাছটার মাঝখানে মনে হচ্ছে একটা ফাটল টাইপের, এরকম মানে গাছটা ফেটে গেছিল কোনোভাবে, এরকম লাগতেছে। তো রাকিবের মামা দেখতেছে, দেখে বলতেছে দেখ গাছটা কেমন, না অন্যরকম না? রাকিবকে হ্যাঁ গাছটা কেমন দিন লাগে, বলে ই না মানে পাতা পুতা নাই, মরে গেছে, আবার একটা ফাটল আছে, আবার দেখো কেমন জানি, মানে তোর বলছে ইডি পড়ছে, ছাড়া মাড়া পড়ছিল নি গাছে কে জানে। রাকিবের মামা বলতেছে বলে এত পুরানো গাছ দেখে মনে হয় বেশ মোড়া, এটা ফাইটটা ঠাটা পড়লো এসেই, যাই হোক তারা গল্প করতেছে এরকম। তো দাঁড়ালো দুইজন, দাঁড়ায় ধূমপান টুমপান করলো, করার পরে একটু পরে রাকিব বলতেছে যে মামা আমি একটু মানে জল বিয়োগ করবে, তার মামা বলে আচ্ছা যা তুই কর তারপর আমি করব। তো রাকিবের মামা এখানে এসে দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখতেছে একা, কিন্তু তারা কিন্তু তাদের পসি থেকে অনেক দূরে চলে আসছে, বেশ খানিকটা দূরে। তো রাকিব গেল ওখানে, তো সে ইচ্ছা করে একটু গাছের আড়ালে গেল আর কি, ওখানে যে সে ই করবে জল বিয়োগ করবে। তো সে বসছে ওখানে, বসছে, তো হঠাৎ করে তার মনে হলো উপর থেকে সে শব্দ পাচ্ছে, কোন শব্দটা হচ্ছে ছিপ 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 ছিপ, লাইক নূপুরের শব্দ, যেরকম হয় নূপুর, যদি মেয়েদের যে নূপুরের মধ্যে যে ছোট ছোট ইগুলো থাকে বেলের মতো, সেগুলো যদি বাজে সেরকম ঝুনঝুনির মতো, সেরকম শব্দ। তো রাকিব একটু অবাকে উপরে তাকাইলো, কি উপর থেকে শব্দ আসতেছে কেন, তাকে এসে হঠাৎ করে জমে গেছে, কিন্তু ভয় লাগছে, এক একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগছে। তাকায় দেখতেছে গাছের উপরে ডালে, তার থেকে বেশ অনেকটা উপরে ডালের মধ্যে একটা মেয়ে বসা, মেয়েটার মাথার উপর দিয়ে চাঁদ পড়ছে, তো চাঁদের জন্য মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, চাঁদের আলোটা পড়ছে মেয়েটার মাথায়, এবং এই জন্য চেহারা কভার হয়ে গেছে, কালো চুল নেমে গেছে একেবারে মেয়েটার পা ছাড়ায়, এত লম্বা চুল, এবং পায়ের মধ্যে মনে হয় নূপুর পরা, এই নূপুরের পাটা যখন সে ডানে বামে করতেছে এরকম নাড়তেছে, তখন সেখান থেকে শব্দ হচ্ছে ছিক 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 ছিক, এবং চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে একটা ডার্ক কালারের সে শাড়ি পরা, কোন ডার্ক কোন কালারের একটা শাড়ি পরা, চেহারা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং তার হাতের মধ্যে চুড়ি টুড়ি আছে বেশ এরকম এরকম তার মনে হচ্ছে যে তার দিকেই তাকায় আছে। তো সে থরথর করে কেঁপে উঠছে, মানে আসলে রাকিব বুঝতে পারেনি যে সে কি এটা মানে এইরকম গাছের উপরে মেয়ে এরকমই করতেছে। তো সে কিছু বুঝে ওঠার আগে সে দেখলো সাদা মানে মানে মেয়েটা মুখ খুলছে, সাদা দাঁত বোধ হচ্ছে, মানে কালো ডার্ক মুখের মধ্যে সাদা দাগ, এবং ডার্কটা এতই ডার্ক মেয়েটার চেহারা যে মানে এটা স্বাভাবিক পর্যায়ের ডার্ক না। ওখান থেকে মনে হলো মেয়েটা লাভ দিয়ে পড়ল রাকিবের উপরে, আর রাকিব একটা চিৎকার করে উঠছে পড়ার সময়, এবং তারপর রাকিবের আর জ্ঞান নাই, সে জ্ঞান হারাইছে, তার আর কোনো খেয়াল নাই। তো রাকিবের মামা ওখান থেকে চিৎকার শুনছে, চিৎকার মানে ভাগ্নার চিৎকার শুনে সে দৌড় দিয়ে আসছে গাছের গোড়ায়, এসে দেখে রাকিব ওখানে পড়ে আছে একদম ই হয়ে, এবং তার দাঁতে দাঁত লেগে গেছে আর কি, মুখ খুলতে পারছে এরকম দাঁতে দাঁত লেগে গেছে। তো তার মামা তাড়াতাড়ি তাদেরকে নাড়ার চেষ্টা করছে কি করবে মানে খুঁজে, মানে কোনো কুল কিনারা পাচ্ছে না। শেষ পর্যন্ত সে রাকিবকে কাঁধে তুলে ফেললো, তুলে মানে সে দৌড় দিল আর কি তাদের সেই ইসের দিকে, গরুর গাড়িগুলোর দিকে। তো সে দৌড়াতে দৌড়াতে একসময় আসলো, তো রাকিবের বাবাকে দেখছে হন্তদন্ত এখানে আসলে কি হয়েছে, তো বলল যে আপনি পরে কথা বলেন, ওর পরে পানির ছিটা দেন বলে একটা গাড়িতে তারে শোয়াইলো, শোয়ায় তাড়াতাড়ি ওই যে পানি ছিল পানি এনে পানির ছিটা দিল, অনেক চেষ্টা করলো তারা, তার মুখের দাঁতে দাঁতটা খুললো আর কি। তো দেখা গেল দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, একটু পরে রাকিব উঠে বসে মানে পিকুলিয়ার ভাবে হাসি শুরু করলো, হাসি শুরু করে বললো কে চল না বাড়ি যাই, বাড়ি যাই, পাইছি তো বিয়ে হয়ে গেছে চল, মানে খুব অবাক কাণ্ড। তার মামা তো হতবাক, কি বলতেছে, তো তার মামা রেসে বলতেছে এই আমার এত কাছে বুঝছিস কেন, সর সর এরকম করতেছে, মানে তার আচরণ পুরো চেঞ্জ, মানে একটা মেল যেভাবে কথা বলে সেইভাবে কথা বলতেছে অন্যরকম, খুবই একটা ভয়ের ব্যাপার হলো। এখন কি করবে তার মানে বাবা মানে কলকিনারা পাচ্ছে না যে এখন কি করবে, এবং রাস্তার মধ্যে, এবং এই কথাটা তাদের এই গরুর গাড়িগুলোর মধ্যে জানাজানি হয়ে গেল, অনেকে প্রচন্ড রকম ভয় পেয়েছে, এবং রাকিবের আচরণগুলো উদ্ধত হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো মানে পাগল মেয়ে যেরকম আচরণ করে কাইন্ড অফ লাইক দ্যাট। তো বাবা তো ভয় পেতে পারে না, তার মামাও তো তারে ভয় পেতে পারে না, এবং রাকিবের মাও চলে আসলো, তিনি মহিলাদের ইসে ছিলেন, তো রাকিবকে মানে ধরে রাখা যাইতেছে না এরকম অবস্থা। তো ওনাদের মধ্যে একটু বিজ্ঞ একজন মানুষ ছিলেন, তিনি বললেন যে এটা তো মনে হয় খারাপ জিনিসে ধরছে। তো যে বলছে খারাপ জিনিসে ধরছে তার দিকে ধেয়ে গেল রাকিব একদম লাভ দিয়ে নেমে, খারাপ জিনিসে ধরছে বুড়া তোরে বুঝাইতেছি বলে দৌড় দিয়ে আসছে। যাই হোক, তো মানুষজন তার চেপে ধরছে রাকিবরে কয়েকজন মিলে, ছাড়াই রাখ পারতেছে না তাকে, তা আটকায় ফেললো তার ওই গরুর গাড়ির ওই ছইয়ের ভিতরেই, তারে মানে ওই যে একটা ই ছিল ছই দেওয়া ছিল উপরে, ওইটার মধ্যেই তারা বেঁধে ফেললো কোনো মতে দড়ি টড়ি ম্যানেজ করে। এবং যেই গাড়িতে বাঁধা হয়েছে ওই গাড়ির গরু মনে হচ্ছে ছিটে চলে যাবে, সেই গাড়োয়ান তাকে আটকে রাখতে পারছে না ষাড় দুইটাকে, ভয়ঙ্কর অবস্থা। তো মানে সে ছুটে চলে যাবে ষাড়গুলো একদিকে, মানে মানে গাড়ি নিয়ে চলে যাবে এরকম একটা অবস্থা। তো শেষ পর্যন্ত ওই ষাড়ের ওখান থেকে জল থেকে নামায় সরা ফেলতেছে ষাড়কে, এদিক থেকে রাকিব হুঙ্কার দিতেছে ভিতরে, ভয়ঙ্কর অবস্থা। তো রাকিবের আব্বা তো দিশেহারা কি করবে, তো তাদের মধ্যে থেকে ওই খবর পাঠাইলো মেয়ের বাসায় একজনকে, একটা গাড়ি দিয়ে পাঠাই দিল, বলে আপনারা যান আমরা পরে আসতেছি, কি করা যায়, আর যদি এখানে মসজিদে কোনো হুজুর পান হুজুরকে নিয়ে আসেন ছাড়ানোর জন্য, এই বলে রাকিবের বাবা পাঠাইলো, রাকিবকে বেঁধে রাখলো এবং তিনি দোয়া দরুদ পড়তেছেন, এরকম করে একসময় ফজরের আজান দিয়ে দিল। তো যারা ছিল তারা ওইখানেই কাছাকাছি জায়গায় এক জায়গায় নামাজ পড়লো, পড়ে দেখালো রাকিব ওই সময় ঘুমায় গেছে, মানে ঘুমায় আছে। তো তার বাবা এসে খুব দুঃখ করে তাকে দোয়া দরুদ পড়ে ফু দিতেছে এই সেই। তো যখন এই ঘুমন্ত অবস্থা আছে, তো চিন্তা করলো যে আমরা এখানে না থেকে পিছন দিকে না যেয়ে সামনে যাই, যে তারপর দেখি কি অবস্থা, এটা ছেড়ে যায় কিনা এরকম। তো যাই হোক, এই অবস্থায় তারা এগোনো শুরু করলো। তো এক পর্যায়ে তারা চলতে চলতে ওই মেয়ের বাড়ির ওই মাঠের কাছে চলে আসলো, এখানে তখন অলরেডি দিনের আলো ফুটে গেছে বেশ, মানে কড়া চনমনে রোদ পড়া শুরু করছে, হয়তো 11টা 12টা এরকম একটা সময়, মানে সকালটা পার হয়ে গেছে এরকম একটা অবস্থা। এর মধ্যে কিন্তু রাকিব ঘুমাচ্ছে, তার কোনো হুশ নাই, আর তার বাবা মনে করতেছে যতক্ষণ ঘুমায় থাকে ছেলে ততক্ষণই ভালো। তো ওখানে পৌঁছানোর একটু পরে রাকিবের হুশ ফিরছে বাধা অবস্থায়, এবং সে চিৎকার চেঁচামেচি শুরু করলো, এবং ওই পাগলামি আর কি যা আছে, মানে সে কথা বলতেছে অ্যাজ ইফ সে একজন নারী এরকম অবস্থা। তো কঠিন অবস্থা, ওই যাকে পাঠাইছিল হুজুরেরই করতে, সে একদিন হুজুর নিয়ে আসলো এবং মাঠের কাছে, তো হুজুর তাকে ঝাড়ার চেষ্টা করলো, অনেক ঝাড়লো এবং তা দেখা যায় খুব একটা কাজ হচ্ছে না ওইখানে। তো তখন সেই হুজুর বলল যে দেখেন আমার তো এই রুকাইয়া করার এক্সপিরিয়েন্স ওরকম নাই এখানে, আমি বড় হুজুরকে আনতে হবে ওখানে। আর এর মধ্যে ওই মেয়ের বাড়ির কোনের বাড়িতে খবর চলে গেছে যে জামাই যে আসছে সে তো ভূতে ধরা জিনে ধরা। মেয়ের বাবা তো বলতেছে না আমি বিয়ে দিব না এই সেই, তাদের একটা বদনামের মতো অবস্থা হয়ে গেছে, কঠিন অবস্থা গ্রামের মধ্যে যেটা হয় বিশাল অবস্থা। তো রাকিবের বাবা রাকিবের মা এবং অন্যদের কাছে রাকিবের জিম্মায় রেখে গেল সেই মেয়ের বাবার সাথে কথা বলতে। তার মানে তার দুরবস্থা কিভাবে হয়েছে সেটা সে জানাচ্ছে তাকে। তো ওই লোক তখন শুনে বলতেছে আপনার সব সমস্যাই বুঝতেছি কিন্তু বুঝেন তো ছেলে জিনে ধরা, এরকম কথার মধ্যে। তো এই সময় রাকিবের বাবা দেখলো যে একটা মেয়ে আসলো ওখান থেকে, এসে তার বাবাকে বলতেছে আব্বা জান আপনার সাথে কথা আছে। তো বুঝলো যে এটাই তার ছেলের বউ হওয়ার কথা। তো সেই মেয়ে তাকে ডেকে বলল যে ছেলের আমি বিয়ে করব, ছেলে আমি এভাবে যাইতে দিব না। কারণ সেই মেয়ে নাকি রাকিবের ছবি দেখাইছিল একটা স্টুডিওতে তোলা, খুব পছন্দ করছিল। আর যখন নাকি রাকিবের বাবা বলতেছিল দুঃখ বা আক্রান্ত ভাবে যে কি হয়েছে ব্যাপারটা, সে বুঝতে পারছে যে রাকিব আসলে জিনে ধরা না, তাকে রাস্তায় কোনো সমস্যা হয়েছে। যাই হোক, এখন তার বাবা তাকে বুঝাই পারতেছে না কি ব্যবস্থা, বলছে যে আমি দেখবো। এবং এই যার সাথে বিয়ে হবার কথা সেই মেয়েটা নাকি খুব মানে ধর্মীয় লাইনে খুব পড়াশোনা করছে, খুব এডুকেটেড, মানে সে খুব পড়াশোনাতে খুব মনোযোগী ছিল এবং খুব মেরিটেরিয়াস ছিল। সে বলছে আমি দেখবো, ওই ছেলেকে আমাদের বাসায় আনান, ওর কি হয়েছে ওরা ছাড়াবো আমি। তার বাবা অনেক বুঝাইতেছে, চিৎকার করতেছে, শুনে না। মেয়ে বলছে যে আপনি আনেন আমি দেখবো, বাপের খুব আদরের মেয়ে। তো যাই হোক, রাকিবের বাবাও মনে করলো যে আশার আলো দেখলো একটা, কারণ তারও তো মান ইজ্জতের ব্যাপার। তো তারা রাকিবকে ওখানে নিয়ে আসলো ওই বাসায় এবং কাউকে জানাইল না সেই এলাকার, বলল যে জামাইয়ের সাথে একটু স্পেশাল কথা হইতেছে। যদিও সেখানে মানে ছড়াই গেছে যে জামাই জিনে ধরা, কিন্তু তারপরও তার বাবা চেষ্টা করলো ব্যাপারটাকে হাইড করে রাকিবকে একটা জায়গায় নিতে। তার বাড়ির উঠান খালি করে ফেললো একটা সাইড, মোটামুটি তার প্রভাব প্রতিপত্তি আছে। ওইখানে রাকিবকে নিয়ে ঘরের মধ্যে এক জায়গায় বসায় রাখলো। রাকিব খুব মানে ই করতেছে, মানে নিজের মতো কথা বলতেছে অন্যরকম। তো ওই কোণে বলল যে আমি ওর সাথে কথা বলবো, তো কেউ তো যাইতে দিবে না, ভয় পেতেছে এরকম মেয়ে যাবে ওখানে ছেলের সামনে। মনে বলতেছে আমি কথা বলবো না, কথা বলতে দেন। এবং এর মধ্যে কিন্তু ওই যে বড় হুজুরকে আনা হইতেছে, কোনে বলতেছে যে আমি কথা বলবো। এবং কোনে সে নাকি নিজে বলতো, শুধু তার পরিবারে বললো আমাদের এখানে দুটো মোটকি আনেন, বড় দুটো মোটকি ব্যবস্থা করেন, আর আমার জন্য ই করবেন, একটা সরা দিবেন আমারে ওই মোটকির জন্য, একটা সরা বড় মোটকির মাথায় লাগে এরকম সরা। তো তারা মেয়েটাকে সরা দিছে এবং মেয়ের বাবা মানে মেয়ে নাকি খুব মানে তার বাবার উপর খুব কন্ট্রোল আর কি, এর জন্য তার বাবা কিছু বলতে পারতেছে না। মেয়ে সরাটা নিয়ে অনেকক্ষণ ছিল, তারপরে রাকিবরে যে রুমে রাখা হয়েছে সেখানে সে গেল, তার মাকে নিয়ে ওখানে গেল। তো মেয়েকে দেখেই নাকি রাকিব মানে একদম মুখটুক বাঁকায় চাকায় মানে অন্যরকম করে মানে খেই খেই করে উঠছে, টিকিল্লি গাইছস, ওরে আমি বিয়া করুম ইত্যাদি, সে নিজেই বলতেছে আর কি, অ্যাজ ইফ যে সে একটা মেয়ে এইভাবে। তো মেয়েটা বলতেছে আচ্ছা ভালো কথা, বিয়ে করবি, বিয়ে করতে গেলে তো তাহলে আমার থেকে জেতা লাগবো, কারণ ওর সাথে আমার বিয়ে ঠিক হইছে এবং তুই ওরে ধরার আগে বিয়ে ঠিক হইছে। তখন ওকে কখন হয়েছে, আগে বিয়ে ঠিক হয়েছে তাই নাইতেছিল, তুই তো রাস্তায় ধরছো তোরে। তখন সেই ইজা বলতেছে রাকিবের ঘাড়ের যে জিন বা যে তাকে ধরছে, সে বলতেছে হ আমি যাবো না, তুই কি করবি, ঠিক আছে তাহলে একটা ইসে আয় আমার লোকে, আমরা দুইটা মোটকি রাখবো, আমি ওই মোটকির মধ্যে ঢুকা ওইখানে একটা হলুদ থাকবে, হলুদটা নিয়ে আসবো, হলুদের টুকরা, আর তুইও যাবি মোটকিতে ঢুকা, যদি হলুদ নিয়ে যে আগে বেরিব সে বিয়ে করব, তার লোকের বিয়ে হইব। তো ওই জিন বলতে সেটা কোনো ব্যাপার, আমি হেনতে বের করি না, এইখান থেকে বের করা যাবো না, তোর যে উড়াই দিব হেন থেকে, তুই যাবি যা তুলবি আর আমিও যাবো একসাথে, যে আগে বেরিয়ে তারব। তো তখন ওই রাকিবকে যে জিন আসর করছে সে নাকি বলতেছে যে তুই আমার সাথে পারবি, হ্যাঁ আমি তো যাই লই অমুক, আচ্ছা চল। তো তখন নাকি তাদের ওইখানে ওই দুইটা মোটকি রাখা হয়, মানে মোটকি মানে বড় মানে মটকা, যেখানে মানে বড় কুলসির মতো বিশাল রাখা হয় এবং সে উঠানটাকে মোটামুটি খালি করে ফেলা হয়, শুধু তাদের পরিবারের কয়েকজন মানুষ থাকে। তো রাকিবের বউ আগেই সিগন্যাল দিয়ে রাখছিল তার বান্ধবীকে যে যখনই মানে আমরা দুজনেই যাব ওইখানে, মানে ওই রাকিব তার যাবে না, মানে সে যাবে মোটকির কাছে। তো বলছে যে ওই মোটকিটার মধ্যে যখন আমি ঢুকে যাব, বেরোনোর আগে তুই, আমি যখন মোটকিতে ঢুকতে যাব তখনই তুই মোটকির মাথা লাগাই দিবি, মানে রাকিব যখন কাঁধে পড়ে যাবে, কারণ ও তো ওখানে যাইতে গেলে তাকে বলা হয়েছে তোকে একা যাইতে হবে, রাকিব নিয়ে যেতে পারবে না, মানে সে একা যেয়ে নিয়ে আসতে হবে হলুদের টুকরা, ঠিক আছে। তো সে তার বান্ধবীকে বলছে। তো ঠিক এইরকম ভাবে রাকিবকে বসানো হইল আর সে যে হাইটে গেল মটকার দিকে একই সময়। আর ঠিকই যখন ওই মেয়েটা হাঁটা ধরছে ওখানে, মানে কোনেটা হাঁটা ধরছে মটকার দিকে, তখন ওই রাকিব কাঁধে পড়ে গেল পুরা, মানে মনে হলো যে ঘুমায় গেছে, ঠাস করে পড়ে গেছে। আর সে যখন নাকি ওদিকে চলে গেছে, ঠাস করে পড়ে গেছে এবং ওই মেয়েটা যে ঢুকছে মটকির কাছে যে মাথাটা ঢুকাইছে কোনে, এই সময় মেয়ের বান্ধবী যে আটকায় দিছে ওখানে, মাথাটার মধ্যে ওই যে সরাটা দিছিল সরাটা আটকায় দিছে, আটকায় দেওয়ার পর ওই কোণেটা নিজে না ঢুকে মটকাতে সে ওই সরাটা আটকায় ধরছে, উপরে সামনে চেপে ধরছে, ধরে বলছে আটকায় ফেলছি এখানে, এখন এটার মাথা আটকায় দিতে হবে, সিল করে দিতে হবে। তো তাদের কাছে আটা ছিল, আটা টাটা দিয়ে যেভাবে পিঠা টিঠা লাগলো ওইভাবে আটকায় দেয়, এবং মেয়েটা নিজেই নাকি দোয়া পড়ে ফু দিতে থাকে ওটার ভিতরে। সে নাকি ওই মটকার উপরে কি লিখছিল, ওনে একটা দোয়া লিখছিল, লিখে সে আটকাইছে। তো আসলেই দেখতেছে যে রাকিবের আর ঘুম ভাঙতেছে না, সেভাবে পড়ে আছে। তো বড় হুজুরের মধ্যে আসছে, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো পুরো ঘটনা বললো। আর বড় হুজুর খুবই অবাক যেটা কেমনে করলো। তো এসে রাকিবকে তিনি আগে ঝাড়লেন, তারপর তার আগে পড়া পানিতে ফু দিলেন, রাকিবের হুশ ফিরল এবং সে স্বাভাবিকভাবে ফিরছে, সে কিছুই মনে করতে পারে না। তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, সে বললো যে আমার মনে আছে যে আমি ওখানে বসছিলাম জল বিয়োগ করতে, তারপর আমি এরকম দেখলাম একটাই, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তো বোঝা গেল যে রাকিবকে ছেড়ে গেছে এবং ওইটা ওই মটকাতে আটকা পড়ছে, এবং ওইটা ওই কোণের সাথে সাথে ফলো করে একই সাথে গেছিল মটকার কাছে। মটকাতে যখন কোণে মাথা ঢুকাইছে সেও ঢুকছে, এই সময় মটকার মাথাটা আটকায় দিছে, তারা কোণে যে হাত দিয়ে আটকায় দিছে এই বাসারটা। যাই হোক, একটা মানে এনটিটির কাছে এটা খুবই অন্যরকম জিনিস, এনটিটি খুব মানে দ্রুত চলাফেরা করতে পারে, বাট কিভাবে সে আটকায় গেল দ্যাট ওয়াজ আ ভেরি স্ট্রেঞ্জ থিং, খুবই আজব জিনিস যে সে আটকায় গেছে ওইখানে। যাই হোক, হুজুর ওখানে বলল যে হ্যাঁ, হুজুরও এনশিওর করলো যিনি আসছেন বড় হুজুর যে এটার মধ্যেও আটকা আছে, ওই মটকাতে ঢুকে আর বেরিতে পারে নাই, ওই জোরে ওই উপরে যে মুখটা যে আটকায় ফেলছে ওখানে, এবং ওই জিনিসটা সিল করে দিয়েছে। তা তিনিও দোয়া পড়ে ফু দিলেন, তো বললেন যে এই মটকাটাকে পুঁতে দিতে হবে, কোথায়, মাটির নিচে অনেক গভীরে। তো তখন কোনের বাবা মানুষ অ্যারেঞ্জ করেন তার লোকজন দিয়ে, তাদের ওখানে যে খাল ছিল একটা খালের কাছে পাশের মাটি ছিল অনেক নরম, সেটা যখন মানে বর্ষাকালে আবার পানি নিচে চলে যায়, তো ওই জায়গাটায় একটা বড় গর্ত করে, অনেক বড় গর্ত করে, এবং গর্ত করে সে ওই মটকাটাকে ওই গর্তের নিচে ফেলে দেয়, মানে অনেক নিচে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে আটকায় দেয়। তো এবং ওইখানেই ওইটা আটকা ছিল, এবং তারপরে ওই রাকিবের সাথে ওই কোণের বিয়ে হয়ে যায়, এবং তাদের খুব ধুমধাম করে বিয়ে হয়, এবং তারপর তারা চলে আসে। তা তারপর নাকি অনেক বছর সুখে শান্তিতে তারা ওখানে সংসার করছে, কিন্তু তাদের ছেলেমেয়ে যখন হয়ে গেছে, রাকিবের ছেলে সে তখন কিশোর, এবং তিনি আসতেছিলেন বাজার থেকে সন্ধ্যার পরে, মানে ওই দিন সে তার মতো ঘোরাফেরা করছে, তো তিনি ঘোরাফেরা করে তার মতো মানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসতেছিলেন বাজার থেকে। তো যখন তাদের বাসার কাছের বাঁশঝাড়ের কাছে আসছে, সে দেখছে বাসার কাছের বাঁশঝাড়ের কাছে একটা লম্বা মহিলা দাঁড়ানো, এবং বেশ একদম গাত্রবর্ণ কালো, এবং চুলগুলা বড় বড় এরকম। সে বুঝে নেয়, সে মনে করছে হয়তো আসে, অনেক সময় দেখা গেছে অনেক সাধকরা গ্রামে এরকম চলাফেরা করে, তো সে সেটাই মনে করছে যে সে তার পায়ে দিয়ে আসতেছিল। তো তখন ওই ছেলের নাম ধরে ডাক দিছে, ওই ছেলের নাম ছিল পলাশ। তো বলছে পলাশ এদিকায়। তো সে বলছে আপনি আমার নাম জানেন কেমনে, তুই এদিকায়, তোরে আমি চিনি। তো কাছে আসতে বসে তার বাপরেও আমি চিনি বলে নাকি ওই রাকিবের ছেলেকে জড়ায় ধরছিল। তো জড়ায় ধরতে পরে রাকিবের ছেলের আর কিছু মনে নাই, রাকিবের ছেলেকে ওই জায়গায় সে পড়েছিল, এবং তাকে অনেকক্ষণ পরে ওই গ্রামের লোকজন একজন যাইতেছিল রাতের বেলা, দেখছে ওই ছেলে ওইখানে পড়ে কাঁপতেছে এরকম লাফাইতেছে। তো এই পলাশকে ওখান থেকে ধরে সেই গ্রামের লোক নিয়ে আসে বাসায়, আসার পর তো বাসায় হইচই অবস্থা, কি অবস্থা। তখন ওই পলাশ তো হুশ ফিরেন এরকম আছে, তো তখন তাদের বাড়িতে যেহেতু এই এক্সপিরিয়েন্স আছে, এই যে এই ভূতে ধরার ব্যাপারটা বা জিনে ধরার জিনিসটা তারা জানে, রাকিবকে যেহেতু ধরছিল একসময়, রাকিবও জানে। তো তখন তারা ওই রাতের বেলায় ওখানকার মৌলানা সাহেবকে খবর দেয়, মৌলানা সাহেব আসে এবং পলাশকে ঝাড়া শুরু করে, এবং পলাশ তখন উঠে বসে, উঠে বসে হাসতে থাকে, বলে যে আমি ও আমারে এখানে আটকায় রাখছিল, আমি কি ছাড়া পাইতাম না, আমি ছাড়া পাইছি, আর আওয়ার পলার আমি লয়ে যাবো, এখন ওর পলায় লয়ে যাবো, ওর পলার আমি মেরালাম। তো তখন এটা নিয়ে বিশালই হয়, মৌলানা সাহেব অনেক বাহেস করেন, বলে যে ওর দোষ কি, ওর তুমি কেন তোমার আটকায় রাখছো, আমার আটকায় রাখছে এত বছর, ঈশ্বর তোলে অনেক কষ্ট দিছে আমারে। তখন বলে যে তোমার কেন আটকায় রাখছে, তুমি ওরে কেন ধরছিলা। যাই হোক, অনেক বাহেস হয় তাদের মধ্যে, এবং সেই বাহেসের মধ্যে ভয়ঙ্কর অবস্থা, সেই পলাশের মানে শরীরের মধ্যে নিজেই নিজেকে খামচি দিতেছিল, ছিঁড়ে ফেলতেছিল শরীর, ভয়ঙ্কর অবস্থা। তো মৌলানা সাহেব দোয়া দরুদ পড়ে তাকে ফার্স্টে বেঁধে রাখে, তারপর তাকে রুকাইয়া করা শুরু করে, এবং এই রুকাইয়া করতে করতে এক পর্যায়ে তাকে ওর থেকে আলাদা করে, ওই জিনটাকে আলাদা করে, ওই জিনটাকে আলাদা করে মৌলানা সাহেব তখন বলে যে আমি কিন্তু তোমারে আবার এখন বন্দী করতে পারি, এখন তোমার একটা শর্ত দিলাম, তুমি এখানটা চলে যাও, আর কখন আসবা না, এই রাকিবের এখানে রাকিবের বংশের দিকে কোনদিন নজর দিবা না, তুমি বেরোয় যাও এখান থেকে রাজবানা। তো সে বলছে যে না আমি একটা না একটা ক্ষতি করিয়ে যাব। তো যাই হোক বলে সে চলে যায় ওখান থেকে। তো এর পরবর্তীতে একটা ক্ষতি সে করে, যেটা হচ্ছে রাকিবের স্ত্রী তখন বৃদ্ধ হয়ে গেছিল, আর ওই জিন বলে গেছে যেহেতু ওর বউ আমরা চালাই করছে খোঁজিরা করুম ওর বউয়ের অথবা ওর সন্তানের। তো তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছিল, রাকিব সবসময় তার সাথে সাথেই থাকতো, বাথরুমে গেলে রাতের বেলা ভয় পেত, আর এই ঘটনা তার ছেলেকে ধরা পর থেকে সে তার স্ত্রী সন্তানের সবসময় কাছে কাছে রাখার চেষ্টা করত। একদিন রাতে রাকিবের স্ত্রী সে উঠে বাথরুমে যাবে, তো সে ওই দিন আর চিন্তা করছে আর কি, অলরেডি তো তখন ওই দিন চলে গেছে ছাড়াই ফেলে, চিন্তা করছে বারবার উঠাবো, আর রাকিবও তখন বয়স হয়েছে তো মানে এরকম রাতের বেলা উঠে ডাকা প্রতিদিন এরকম ডাকে জামাইরে, তখন বলছে আজকে থাক, সে আর না ডেকে সে আস্তে করে বের হয়। তো বের হয়ে দেখতেছে যে নর্মাল তাদের বাড়িঘর যেরকম ঝিঝি পোকা ডাকতেছে উঠান এরকম, তো হেঁটে হেঁটে সে রেস্টরুমে যায়। রেস্টরুমটা একটু দূরে তাদের বাসা থেকে, হেঁটে মানে ঘর থেকে হেঁটে দূরে যেতে হয় এরকম একটা গলির মতো দিয়ে দুই পাশে বেড়া দেয়া এরকম ই করা ওদিকে। তো সেখানে রেস্টরুম থেকে বের হয়েছে, বের হয়ে সে যখন আসতেছে হঠাৎ করে তার সামনে দেখে, একদম সামনে তার সামনাসামনি ওইরকম দাঁড়ানো এরকম উঁচা এরকম একে স্বরূপে, সে রাকিবের স্ত্রী এটা স্বরূপে দেখলো এটা, এবং রাকিবের স্ত্রী খুব ভয় পেয়ে গেছে তখন। তো সে দোয়া পড়তে চাইছে, তার আগেই নাকি ওইটা মনে বাতাসের মতো উড়ে এসে তার মুখ চেপে ধরছে, ধরে তাকে মাটি থেকে তুলে ফেলছে, তুলে ফেলে একটা আছাড় দিছে এরকম করে। তো সে যখন মাটিতে ধাপ করে পড়ছে এবং সে একটা শব্দ করছে, আর রাকিব বুঝতে পারছিল তার স্ত্রী পাশে নাই, তো সে হঠাৎ করে মনে করছে যে কিরে সে কই গেছে বাথরুমে, সেও দৌড় দিয়ে বেরিয়েছিল আসলে। তো সে ওখান থেকে দেখছে যে তার স্ত্রী মনে হলো বাতাসে উঠে গেল তারপর ধপ করে পড়লো। তো রাকিব ওখান থেকে দোয়া পড়তে পড়তে লাঠি নিয়ে, এর মধ্যে তার বয়স হয়েছে সে তো মানে অনেকটা ম্যাচিউর হয়েছে, লাঠি নিয়ে দোয়া পড়তে পড়তে লাঠি মাটিতে মারতে মারতে সামনে গেছে। তো যে তার স্ত্রীকে দেখে মাটিতে পড়ে অবস্থা খারাপ, তো তার স্ত্রী কোমরে প্রচন্ড ব্যথা পাইছিল। তো যাই হোক সে তার স্ত্রীকে নিয়ে আসে ঘরে উঁচা করে, এবং তারপর ডাক্তার আসে দেখে পরের দিন, আর হুজুরকেও ডাকে। হুজুর এসে হুজুর আবার মানে নিজের মতো নিজের হুজুরের সাথে জিন ছিল হুজুরের বন্ধু জিন, সেটা দিয়ে সে খবর নেয়। তো ওই জিনকে আর হাজির করতে পারে না, কিন্তু জিন নাকি বলে যে আমি যেহেতু আমার প্রতিশোধ নিছি এখন আর আমি ওদের কিছু করব না, ছেড়ে দিলাম, এটা নাকি বলছে। তো হুজুর এটা বলে জানায় তাদের কাছে যে এই ঘটনা, ওই জিন আর ডিস্টার্ব করবে না, আর তোমাদের বাসা বাড়ি সব বন্ধ করে দিয়ে যেতেছি আমি। তো একটা জিনিস তো হয় কি, বাথরুমটা বন্ধ করা যায় না, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে যাবা, বাথরুমে যদি দোয়া আছে দোয়াটা পড়ে ওখানে ঢুকবা, এই ঘর থেকে বাথরুমে যাওয়ার মানে বাথরুমে ঢোকার আগে পড়তে হবে, ঘর থেকে বেরোনোর সময় বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বেরোবা, বের হয়েই ওই দোয়াটা পড়বা, বাথরুমের দোয়া আছে সেই দোয়া পড়ে বেরোবা, তারপরে যাবা বাথরুমে, আর বাথরুম থেকে বের হয়ে আবার তোমার মতো ই আছে দোয়া আছে সেটা পড়বা, পড়ে ওযু করতে হবে, ওযু কিন্তু অবশ্যই একেবারে, ওযুর কথা কোরআন শরীফে বলা আছে, সুতরাং ওযু করে পবিত্র হয়ে ঘরে ঢুকবা, আর ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবা। তো এগুলো তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় হুজুর, বলে এগুলো যদি করো তাহলে আর সমস্যা হবে না, হ্যাঁ দোয়াটা জানি কোনোদিন মিস না হয় বাথরুমে যাওয়ার আগে, বাসার থেকে বেরোনোর আগেই বিসমিল্লাহ বলে বাসার ঘর থেকে বেরোবা, বেরোয় তুমি বাথরুমে দোয়া পড়বা, এগুলো বুঝায় দেয় আর কি। আর রাকিবের ছেলেরাও তাদের সবাইকেই সেই হুজুর বুঝায় এগুলা, আর এরপর থেকে আর ওরকম কিছু দেখতো না। তবে তাদের বাড়িতে স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার ঘটতো, মানে তাদের বাড়িতে ওই যে ইট পাটকেলে সে পড়তো, উড়ে উড়ে ইট পড়তো মাঝে মাঝে, এরকম ধুমধাম করে কে জানে ইট মারতো এরকম, এইটা হইতই, এবং রাকিবকেও নাকি অনেকে রাকিব চলতে থাকলে হঠাৎ দেখা যায় ইট পড়তো এদিক থেকে উড়ে উড়ে আসে। তো এগুলো ঘটছে। তো এই হচ্ছে আরমান মল্লিকের নানার বন্ধু রাকিব চৌধুরীর একটা ঘটনা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, গ্রামে কিন্তু বিয়ে নিয়ে এরকম বেশ কিছু ঘটনা আমি এরকম শুনেছি, আর অনেক 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 ইন্টারেস্টিং ঘটনা শুনেছি, সেগুলো হয়তো দুই একটা শেয়ারও করা হয়েছে অদ্ভুতরিতে, আমার সঠিক মনে পড়ছে না, বাট আমি হয়তো এপিসোডগুলো দেখলে আমি বুঝতে পারবো যে এরকম বিয়ে নিয়ে আরো কয়েকটা ঘটনা অদ্ভুতরিতে আমরা শেয়ার করেছি। তো আমার কাছে বেশ মজার লাগে, বেশ ইন্টারেস্টিং লাগে, বেশ বেশ অন্যরকম ঘটনাগুলো। তো আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার গ্রাম বা শহরের বা আপনার এলাকার কোন মিথ বা লেজেন্ড আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, সেটা যদি আসলে মানসম্মত হয় আমরা শেয়ার করে ফেলব। আর একটা ব্যাপার বলছি, আমি কিন্তু দুই একটা ঘটনা পেয়েছি আপনাদের অনেকের কাছ থেকে যেগুলো বেশ নৃশংস ঘটনা। আপনারা জানেন আমি চাই না আপনারা মনো ক্ষুণ্ণ হন এটা আমি চাই না, যে আপনার ঘটনা কষ্ট করে লিখবেন তারপর আমি সেটা শেয়ার করব না বা আমরা শেয়ার করব না, সেটা যাতে না হয় এই কারণে বলছি। এই ধরনের কোন ঘটনা আমাদের কাছে মেইল করবেন না যেটা মধ্যে নৃশংসতা আছে। নৃশংস কোন ঘটনা আমরা শেয়ার করি না, আর মানে শিশুদের প্রতি নৃশংসতা আরো না, সেটা আমরা একদমই করি না। হ্যাঁ, তো সুতরাং আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর সময় যদি এই ধরনের কোন জিনিস সাবস্টেন্স ঘটনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা কিন্তু শেয়ার হবে না। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত করে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং সদর থেকে। মোস্তফা তার বন্ধু মনিরের কাছ থেকে শোনা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো মোস্তফার বন্ধু মনির এসেছিলেন ময়মনসিং এ এবং তারা আড্ডা দিচ্ছিলেন একদিন সন্ধ্যায়, একসাথে চা নাস্তা খাচ্ছিলেন বসে, এবং বেশ মানে অন্যরকম একটা রাত ছিল, বেশ মেঘলা আকাশ ঘুরঘুর করছে। তো এই সময় মোস্তফা যেহেতু এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড, এই ভৌতিক ব্যাপারে, সে সেই ঘটনা শুরু করলো তার বন্ধুর সাথে। তো মনিরও শুনছে, মোস্তফা তার সাথে কিছু ঘটনা বলল, কারণ সে এই ঘটনাগুলো কালেক্ট করে ইদানিং আরো সে আমাদের কাছে শেয়ার করে, এই কারণে তার অনেক কালেক্ট করা লাগে। তো মনির তাকে তখন একটা ঘটনা বলল, মনির থাকে পার্বত্য চট্টগ্রামের কোন একটা অঞ্চলে, তো সেই জেলা বা স্পেসিফিক লোকেশন কোনটাই মোস্তফা আমাদের সাথে শেয়ার করেনি, সে শুধু লিখেছে পার্বত্য চট্টগ্রামে। তো যেখানেই হোক সেই জায়গাটা বেশ গভীরে ছিল, মানে একেবারে শহর থেকে খানিকটা দূরেই, এবং সেখান থেকে মানে হেঁটে পাহাড়ে চলে যাওয়া খুবই সোজা, কারণ খুব কাছাকাছি পথ আছে, সেখান থেকে চলে গেলে পাহাড়ি রাস্তা পাওয়া যায় এবং বিভিন্ন জায়গা দিয়ে পাহাড়ের সেই বনের ভেতর দিয়ে চলে যাওয়া যায় এবং বিভিন্ন গ্রাম আছে, এগুলো সব মনিরদের এলাকা থেকে বেশ কাছেই। তো সেখানেই পাহাড়ের মাঝে বেশ খানিকটা ভেতরে একটা গ্রামের পাশে সেখানে একটা ঝর্ণা আছে এবং এই ঝর্ণা সম্পর্কে নাকি অনেক রকম মিথ প্রচলিত আছে, তো অনেকেই অনেক কিছু দেখেছে। তো সেখানকারই একটা ঘটনা মনির শেয়ার করেছে মোস্তফার কাছে, তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। বেশ অনেক বছর আগের কথা, তখন ওই ঝর্ণা নিয়ে বিভিন্ন কথা প্রচলিত ছিল এবং পাহাড়ের অনেক মানুষই সেখানকে এড়িয়ে চলত, এমনকি একেবারেই সেখানকার যারা আদিবাসী পাহাড়ি তারাও অনেকেই সেখানে যেত না, মানে ওই পাহাড়ের ওই সেই ঝর্ণাটা এমন ছিল যে ঝর্ণা পড়ছে, ঝর্ণার নিচেই পাশে একটা গুহা আছে, বেশ বড় গুহা, এবং ওই এলাকা দিয়ে গেলে যারা যেত, বিশেষ করে আদিবাসীরা আগে চলাফেরা করতো ওইখান দিয়ে, তারা নাকি ওইখান থেকে গান শুনত, একটা খুব অন্যরকম সুরে একটা গান আসত এবং সেই গানটা কেমন জানি অন্যরকম, এবং সেই গানের টানে গানটা শুনে যদি খুব কিউরিয়াস হয়ে কেউ চলে যেত তাকে নাকি পাওয়া যেত না, খুঁজে হারিয়ে যেত, তো এরকম একটা কথা প্রচলিত ছিল। তো এই কারণে নাকি ওইখানে কেউ যেত না বা এড়ায় চলত আর কি, আদিবাসীরও এড়ায় চলত। তো ওই গ্রামের পাশেই একটা বসতি ছিল, সেইখানে বেশ বাড়িঘর আছে, স্কুল আছে এবং মানুষজন ওখানে থাকে, বাজার আছে একটা, তো ওইখানে মানে মিক্সড একটা জনপদ থাকে, বাঙালিরাও থাকে পাহাড়িরাও থাকে এবং সেখানকার ইয়াং ছেলেপেলের একসাথে আড্ডা দেয়। তো ওই জায়গায় একটা ফ্যামিলি আসলো রিসেন্ট টাইমে, ওই ফ্যামিলির একটা ছেলে ছিল নাম শাহেদ, তো সেও টিনেজ বয়সী, তো ওইখানকার যারা কেবল এই যে SSC পাস করছে এরকম ছেলেদের সাথে সে তার বন্ধুত্ব হয়। তো বেশ তারা একসাথে ওঠা বসা করে, আড্ডা দেয়, তারা যেহেতু তাদের একটা ফ্রি সময়, ওইখানকার ছেলেপেলেরা যারা SSC পাস করছে ওদের ফ্রি সময় ছিল, বাঙালি পাহাড়ি এরকম মিক্সড একটা মানে ব্যাচ, তো ওদের সাথে শাহেদ ভিড়ে যায়, একসাথে আড্ডা দেয়, ঘোরাফেরা করে, তারা বিভিন্ন জায়গা দেখায়। তো বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যেত আড্ডা দিতে, বিভিন্ন জায়গা দেখত, তো শাহেদও ওদের সাথে চলে যেত এবং শাহেদের কাছে নতুন এলাকা দেখে তার কাছে বেশ ভাল লাগত। তো তাদের সাথে গল্পে গল্পে একদিন শাহেদ শোনে যে তাদের এলাকার ওই ঝর্ণার কথা, যে এইখানে ঝর্ণার পাশে একটা জায়গা আছে, ওইখানে গান আসে এবং ওই গান শুনে মানুষ যদি কেউ কাছে যায় তাকে আর পাওয়া যায় না, এইরকম একটা নিষিদ্ধ ডাকের মতো, নিষিদ্ধ ডাক যেরকম ডাক দেয় অনেকটা ওইরকম। তো শাহেদ এই কথাটাকে উড়ায় দেয়, শাহেদ বল ধর এরকম কোনো আজে না, কত শুনছি, মানে আমি যেখানে থাকতাম সেখানে এরকম শুনছি, এই আছে সেই আছে, কিন্তু আমি কখনো যেয়ে পাইনি। তো শাহেদকে তখন তাদের ওখানে একটা ছেলে বলে, সে বলে যে তোর সাহস বেশি, তুই পারবি, তুই দেখ ওখানে কি অবস্থা। সাহেব বলে আরে জামু কোনো অসুবিধা নাই, তুই সময় আসুক একদিন জামু দিস কি হয়। যাই হোক তাদের মধ্যে এরকম বাকবিতণ্ডা হয়, মানে বিভিন্ন রকমের মানে তর্ক। তো শাহেদের এই সাহসটা নিয়ে তার বন্ধুরা একটু মানে একটু তাদের ভিতরে একটু অন্যরকম ভাব চলে আসে, রাগ চলে আসে যে বেশি সাহস দেখায় ছেলেটা। হ্যাঁ তারা যা বলে যে তাদের এই জায়গায় এই জায়গাটা এরকম ওই জায়গাটা এরকম, সে সবকিছু উড়ায় দেয় ফু দিয়ে। তো এরকম একদিন মানে ওই দিন একটু ঝড় বৃষ্টি হইতেছে, মানে বেশ বৃষ্টি হইতেছে। তারা একটা জায়গায় বসছে, তো এই জায়গাটা আসলে একটা ওই যে বাঁশ দিয়ে বেড়াটেড়া বানায় এরকম দোকান আর কি। সে দোকানের পাশে ওই চায়ের ব্যবস্থা আছে, চা খাইতেছে আর গল্প করতেছে এরা। তো তখন বন্ধুরা বলতেছে যে এরকম তাদের ওইখানে লাস্ট এই তাদের মধ্যে একজন গল্প বলতেছে যে তার চাচাকে এরকম পানিতে ডুবায় মারছিল ওইখানে ঝর্ণার কাছে নিয়ে। তো সেখানকার এক মানে আদিবাসী বন্ধু বলতেছে আর কি তাদের, যে এরকম তার চাচাকে পানিতে ডুবায় মারছিল। তো শাহেদ বলতেছে তোর জন্য বলছি যে ওই জায়গায় এগুলা কিচ্ছু নাই, এগুলা আজাইরা, তোরা এগুলা শুনছস, কেউ হয়তো পানিতে পড়ে গেছে এই গল্প এসে। তখন ওই বন্ধু রাগ করে উঠছে, যেহেতু তার চাচা মারা গেছে, সে বলে তুই পারবি, তুই যদি মেঘের রাত্রে ওইখানে যাইতে পারস তো তোরা আমি 500 টাকা দেবো। তখন ওই সময় মোটামুটি 500 টাকার একটা বেশ ভ্যালু ছিল, অনেক অনেক ভ্যালু ছিল। তো তার বন্ধুরা বলে কি কথা বেটা, 500 টাকা তুই করতে দিবি, আমি দিবো, আমার কাছে না থাকলে আমি এটা জোগাড় করে দিবো 500 টাকা, ও পারবো নাকি যাই তোরা জিজ্ঞেস কর। তো শাহেদ বলে অবশ্যই পারো, তুই 500 টাকা আগে জোগাড় কর, তুই সবাই কাছে এনে রাখবি 500 টাকা, তারপর আমি যাবো। তো অন্যরা সবাই কথা বলো, ওই যে তাদের যে আদিবাসী বন্ধু ছিল কয় যে আমি সবাই জোগাড় করা লাগবো না, আমি দিবো, আমার কথা মানে কথা, তুই যদি যাইতে পারস ওইখানে দেখা ঘুরে আসবি, তুই আমার থেকে 500 টাকা নিয়ে যাবি। এই তো তখন শাহেদ বলে কি হইব ওইখানে গেলে, কয় কি হইব দেখ, তোর কি তুই বুঝবি জায়গা খারাপ এই সেই আনতেন। তো বন্ধুরা না করে দরকার নেই, সব বাজি টাজি লাগা লাগবো না, কি দরকার তোকে ওই জায়গায়, এই পাহাড়ি রাস্তা রাত্রেবেলা বৃষ্টি মিষ্টি কোনো দরকার নেই, এমনি যায় না মানুষজন ভয় ওই জায়গায়। তো শাহেদ এক রোখা, শাহেদ যাবে, সে বলো ওরে 500 টাকার কথা কইছে, 500 টাকা বাইর করতে কো, আমি জানি ও বেশি কথা কইছে, ও দেখি 500 টাকা বাইর করুক। তো ওই ছেলেও খুব মানে খুব নাচল বান্ধা, সেও বলে আমি 500 টাকা আনবো এসে। তো তার বন্ধুরা তখন মানে মজা পেয়ে গেছে আর কি সবাই, তোরা বলে যে ঠিক আছে যা বাজি হইল, আর তুই 500 টাকা ম্যানেজ করবি, আর তুই যদি যাইতে পারস তোর 500 টাকা পাবি, এটা আমরা গ্যারান্টি, যেহেতু আমরা আছি এখানে, আর এই 500 টাকা যদি আমরা পাই 500 টাকাতে আমাদের ভোজ হবে, আমরা চলে যাবো শহরে যে একদম ধুমসে খাওয়া দাওয়া করুম যদি তুই যাইতারস, আর তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমাদের কারো দায়িত্ব নাই, এটা কিন্তু বলতে পারবি না। তো শাহেদ বলে যে না এটা কারো দায়িত্ব নাই, এটা আমি একদম কয়ে দিলাম যে কারো দায়িত্ব নাই, যা আমার যদি কিছু হয় আমার ক্ষতি হয় তখন কারো দায়িত্ব নাই। তো যাই হোক তারা বন্ধুরা এই করে তখন শাহেদ বলে যে আমি আজকেই যাবো, তোরা আমার ঈদে একটা গামছা দে আর ঈদে আমি যাইতেছি। তো তার ফ্রেন্ড অবাক হয়ে যায়, বলে তো তুই যে যাবি আমরা প্রমাণ পাবো কেমনে, তোরা প্রমাণ পাবি মানে তোরা থাকবি কাছাকাছি, তা আমি কি একা একা পুরো চলে যাবো নাকি। তখন বন্ধুরা বলে তাহলে আমরাও ভিজুম বৃষ্টিতে বিস্তুই, কারণ আমি তো যাবো, তোরা যদি দেখতে চাস যে আমি গেছি কিনা, নাহলে তো আমি ঘুরে এসে তোরে কইতে পারি যে আমি ওদিক গেছি। তো বন্ধুরা বলে এটাও ঠিক। তো তার বন্ধুরা তার সাথে যায় শাহেদের সাথে, এবং শাহেদকে তারা গামছা ম্যানেজ করে দেয় মাথায় বাঁধার জন্য, আর শাহেদ ওই যে একটা লাঠি নিয়ে রওনা দেয় আর কি। তো বন্ধুরা তাদের সাথে যায় এবং তাদের প্ল্যান হচ্ছে যে ওইখান থেকে কাছে মানে যেই জায়গাটায় ওই ঝর্ণা তার যার আগে একটা পাহাড়ের উপরে একটা জুমঘর আছে, মানে জুমঘর বলতে যেখানে ওই যে চাষ টাস হয় একটা ছাউনি টাউনি দেওয়া থাকে। তো তার বন্ধুরা জুমঘরে অপেক্ষা করবে এবং সে নেমে যাবে ওদিক থেকে হেঁটে একদম সেই ঝর্ণার কাছে যাবে, যে সেখানে সে অপেক্ষা করবে কিছুক্ষণ, তারপরে গুহার মুখের কাছে মাটিতে তার নাম লিখে দিয়ে আসবে শাহেদ, পাথর দিয়ে মাটির মধ্যে গভীর করে ঘষে লিখে দিবে শাহেদ। তো তার বন্ধুরা পরদিন সকালে গিয়ে দেখবে যে ওখানে শাহেদ লেখা আছে কিনা, যদি লেখা থাকে তাহলে তাদের আদিবাসী বন্ধুর কাছ থেকে তারা টাকা আদায় করবে, এই হচ্ছে তাদের প্ল্যান। যাই হোক কারণ সে তো বলছেই যে সে 500 টাকা দিবে। তো এই হিসাবে তারা চলা শুরু করছে, সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, আর ওই বৃষ্টি কিন্তু তখন প্রায় থেমে গেছে, হালকা ঝিরঝির বৃষ্টি মাঝে মাঝে পড়তেছে টুপটুপ। তো তারা যাওয়ার সময় ওই যে চায়ের দোকানির কাছ থেকে একটা হারিকেন নিয়ে আসছিল, বলছিল যে ভাই এই হারিকেনটা ধার দেন, এটা ফেরত নিয়ে আসবো কালকে। তো চায়ের দোকানি তাদের সাথে অনেক পরিচিত হিসাবে তাদেরকে দিয়ে দিচ্ছে হারিকেনটা। তো সে হারিকেন নিয়ে তারা যাচ্ছে, হারিকেনের আলো আর মাথায় গামছা বাঁধা আছে, শাহেদের মাথায় গামছা বাঁধা আর হাতে লাঠি, তো এই নিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে সে পাহাড়ের কাছে গেল, যে পাহাড়ের উপর জুমঘর, ওই পাহাড়টাও মোটামুটি উঁচা বেশ এবং পায়ে চলা পথ আছে। তো ওই পথ ধরে ধরে জুমঘরে গিয়ে উঠল। ওঠার পরে তারা বসছে সবাই, তো তখন শাহেদকে বলতেছে তার বন্ধুরা যে এখনো ভাইবা দেখ যাবি নাকি, এটা মানে ই না কিন্তু মানে ইয়ারকি ফাইজলামি না, হ্যাঁ যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে তো সমস্যা। শাহেদ বড় ওইসব নিয়ে চিন্তা করিস না, আমি যাবো যে লেখা দিয়ে আসবো, বেশিক্ষণ লাগবো না আমার, এই আধা ঘন্টা ধর তাই বলে তো বলে যে হারিকেন দে। তো তারা বলে আমরা হারিকেন ছাড়া থাকো আমি অন্ধকারের মধ্যে, থাক বেটা তোরা অন্ধকারেই থাক অসুবিধা নেই আমি দায়িত্ব আছি বলে সে হারিকেনটা নিয়ে আর সেই হাতে লাঠি নিয়ে বের হয়ে যায় ওখান থেকে। বন্ধুরা জুম ঘরে থেকে গেল। তো শাহেদ যাচ্ছে, বন্ধুদের কাছ থেকে আলাদা হওয়ার পরে তার কাছে একটু জানি কেমন লাগা শুরু করছে, কারণ একা একা সে নামতেছে এবং জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে দেখা গেছে যে মাটি হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে। তো খুব সাবধানে ঘাস দেখে দেখে পা ফেলতেছে শাহেদ এবং হারিকেনটা বাগায় ধরতেছে সামনে। তো চিন্তা করতেছে যে আবার জোরে বৃষ্টি আসলে সমস্যা, হারিকেনের চিমনিতে কিন্তু বৃষ্টি লাগলে ফেটে যায় চিমনি। যাই হোক, সে মোটামুটি ওইভাবে যাচ্ছে আস্তে আস্তে করে লাঠি দিয়ে আস্তে আস্তে সামনে দেখে দেখে যাচ্ছে। এক সময় পাহাড় থেকে নামলো, নেমে সোজা সরু পথ ধরে হেঁটে যাচ্ছে। দুই পাশে এখন পাহাড় গাছগাছালি এবং এক পায়ে যেতে যেতে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এখান থেকে ঝিনির মতো আস্তে আস্তে মানে পানি বয়ে বয়ে যাচ্ছে, কিছু কিছু পাথর এলোমেলো ভাবে, রাতের বেলা এই হারিকেনের আলোয় একেবারে অন্যরকম লাগতেছে। আর বৃষ্টি যেহেতু থেমে গেছে বাতাস থামে নাই, সেই বাতাস যখন এই দুই পাহাড়ের মাঝখানে দিয়ে আসতেছে তখন সো সো করে শব্দ করতেছে, একটা অদ্ভুত শব্দ। এই শব্দ শুনেই তখন শাহেদ মনে করল শালা গাধার বাচ্চারা, এই যে বাতাস আসে এখান দিয়ে যখন বাতাস আসে, এই দুই পাশে পাহাড় তো মাঝখানে রাস্তা আর নিচে ঝিরি হালকা মানে ওই যে পানির একটা স্রোত যাচ্ছে আর বৃষ্টি এসে যে স্রোতটা একটু বেড়ে গেছে পাথরের মধ্যে কুলকুল কুলকুল শব্দ করে। তো সে চিন্তা করতেছে যে এই যে শব্দগুলো হয় এটারই তোরা মনে করস কারো কান্না এই সেইগুলো আজাইরা গানের সুর, ফালতু বেটা, আর আমি এখন দেখা করতেছি তোর 500 টাকা দেখ মানে একদম শাহি খানা পিনা হবে। এগুলো চিন্তা করতে করতে শাহেদ যাচ্ছে সামনে। তো তার একটু ভয়ও লাগতেছে কারণ সে যাচ্ছে দুই পাশে পাহাড়, একেবারে রাতে বৃষ্টি থেমে যাওয়ার পর যে ডাকটা আসে পোকামাকড়ের একটা মানে স্ট্রং ডাক চারিদিক থেকে আসতেছে, আর সে জানে যে আশেপাশে কিন্তু লোকালয় বেশ দূরে, এখান থেকে যে নিয়ারেস্ট গ্রামটাও সেটাও মোটামুটি বেশ দূরে, বেশ হাঁটতে হয়, আর এখানে সে চিৎকার করলেও কেউ আসবে না সেটা জানে, তার বন্ধুরা শুনতে পাবে কিনা চিৎকার কে জানে, বাট আর শুনতে পাওয়ার কথা না কারণ দুই পাশে পাহাড় আটকায় যাবে শব্দ, তো তার মানে সে সম্পূর্ণ একা এখানে। তো তখন তার কাছে মনে পড়া শুরু করলো যে বন্ধুরা যেসব কথা বলছে এই জায়গা সম্বন্ধে, বিশেষ করে তার পাহাড়ি বন্ধু যে কথাগুলো বলছে তারে, এগুলো মনে মনে আসতেছে। তার সে বলছিল যে এখানে বিশ্বাস করে অপদেবতাদের বাসা আছে, তাদের পুরো এখানে থাকার জায়গা এবং গুহার মধ্যে অপদেবতা থাকে। ওই গুহার মধ্যে নাকি একজন লোক গেছিল, ওইখানে ঢুকছিল একবার, একজন বয়স্ক লোক, তো সে নাকি আর আসে না, পরে নাকি মানুষ কিছুদিন পর যে তার কঙ্কাল পাইছে ওইখানে, মানে মানে এবং কঙ্কালটা হা হয়েছিল এরকম একপাশে দেয়ালের সাথে। তো সেইগুলো ঘটনা তার মনে পড়া শুরু করছে শাহেদের। তো ভয় লাগতেছে, তো ভয় লাগতে লাগতে সে যাচ্ছে, অনেকখানি চলে আসছে সে একটু সামনেই কিন্তু ঝর্ণার সামনের ওই জায়গাটা, এবং শব্দটা বাড়ছে মানে বেশ, কারণ বৃষ্টি হয়েছে তো ওইটা ফোর্স বেড়ে গেছে ঝর্ণার, মানে বেশ পানি পড়তে শব্দ পাচ্ছে একটা কেমন শোষ শব্দ। তো সে কাছে আসতেছে, এই সময় তার কাছে কেন জানি মনে হইল যে আসলেই সে একটা গান শুনল, এবং গানটা কেমন জানি উদ্ভট, মানে সেই গানের ভাষা সে কিছুই বুঝতেছে না, মনে হচ্ছে একটা নারী কণ্ঠে গান গাচ্ছে একদম ডিপ থেকে, মানে নারী কণ্ঠের বুকের ভেতর থেকে শব্দটা আসতেছে, কেমন করে জানি এরকম মানে আর কি ডেলিভার হচ্ছে শব্দটা, বাট মানে মনে হচ্ছে যে এই কণ্ঠটা একটু কেমন জানি বয়স্ক মানুষের, মানে খুব ইয়াং কোন মানুষ গাচ্ছে তা না এরকম। তো সে চিন্তা করলো, অনেকক্ষণ কান পেতে শুনলো, আবার মনে হলো সে শুনলো ভালো মতন, আর অনেকটা তার কাছে মনে হলো যেন একটা মন্ত্র পড়ার মতো, এটা ঠিক মানে গান না মন্ত্র পড়ার মতো মনে হলো, তাহলে সুর করে করে কেউ যদি মন্ত্র পড়তে থাকে এরকম। তো শাহেদ কিন্তু ভয় পাইছে, একবার ভাবলো যে বাতাসের শব্দ, পরে ভাবলো না এটা আবার আমি বেশি বলতেছি, বাতাসে এরকম আসলে এরকম শব্দ হওয়ার কথা না। তো সে হাঁটতে 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 একদম চলে আসলো কাছে, একটা মোড় নিলেই এখানে ঝর্ণার শব্দ বেশ প্রবল, পানির ঝুঁক ঝুঁক করে শব্দ হইতেছে, ওখানে পানি পড়তেছে এবং পানি যে ঝম পড়ে যে ওখানে ছড়া যাচ্ছে শব্দ পাচ্ছে, তার হারিকেনের আলোতে নিচের অংশটা হালকা মানে সবুজাভ একটা আলো হয়ে গেছে, মানে সেই হারিকেনের লালচে আলোটাই সবুজাভ হয়ে গেছে। তো সে হারিকেনটাকে একটু বাঁচায় রাখছে, নিচে ঝুলায় রাখলে বেশি পানি লাগলে পেটে যেতে পারে, তো হারিকেনটা তার একটা বিশাল ভরসা এখানে আলোর লাইট সোর্স। তো সে হারিকেনটাকে হাত দিয়ে ধরে উঁচা করে এক হাতে লাঠি ধরছে, হারিকেনটা সামনে নিয়ে সে একদম ওই বাঘটার মোড় ঘুরলো, মোড় ঘুরে সে পুরো ঝর্ণাটা দেখতে পেল। তার কাছে একদম অসাধারণ সৌন্দর্য লাগলো, মানে উপরে কয়েকটা গাছগাছালি ছিল সেগুলোর ফাঁকা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, মানে মাঝে মাঝে চাঁদটা হালকা ভাবে বের হয়ে আসতেছে, পুরো চাঁদ দেখা যায় না, ঘোলাটে একটু আলো, কারণ মেঘগুলো চলে যাচ্ছে সামনে দিয়ে এরকম। আর তার ফাঁক দিয়ে সে আলোটা এসে পড়ছে পানির উপরে, পানিটা চিকমিক চিকমিক করতেছে ওই ঘোলাটে আলোতেই, এবং সে পানি কাইন্ড অফ ফুলে ফেপে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে, এবং একটা ঝুমঝুম করে নিচে পড়তেছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, মানে কয়েক সেকেন্ড তাকায় থাকলো শাহেদ, মানে তার কাছে অন্যরকম লাগলো। তো তারপরে শাহেদ আস্তে করে সামনে বাড়লো, দেখতেছে ঝর্ণার পাশ দিয়ে যায় নিচে এসে অন্ধকার একটা গহ্বর ভিতরে, মানে একটা গুহা সে দেখতেছে এখান থেকে। তো গুহাটা দেখে কেন জানি তার কাছে ভয় লাগলো একটু, মানে বুকের মধ্যে একটা শিরশিরে অনুভূতি হলো যে মানে এই এই গুহা নিয়েই তো কথা প্রচলিত। কোন শব্দ নাই কিন্তু, গান টান কিচ্ছু নাই আর, শুধু ওই পানির শব্দ হচ্ছে। তো সে আস্তে আস্তে আরো সামনে বাড়লো, চিন্তা করলো ঘটনা দেখি, কারণ ওই শব্দকে আমি আমার একটা অডিটরি হ্যালুসিনেশন হইতে পারে, মানে আমি হয়তো ভুল শুনছি এরকম চিন্তা করতে করতে। সে হাঁটতে হাঁটতে আস্তে করে নিচু হয়ে একটা পাথর খুঁজে নিল মাটিতে, আলো ফেলে একটু চোখা টাইপের, চিন্তা করলো তার তো লিখতে হবে, সে মাটির মধ্যে যে লিখবে এরকম। তো হাঁটতে হাঁটতে গুহার সামনে চলে আসলো। তো গুহার কাছে যখন আসছে তার কাছে কেমন জানি একটা একটা মানে ভ্যাপসা টাইপের ঘ্রাণ তার কানে নাকে লাগতেছে, মানে সোদা একটা গন্ধ ভেতর থেকে আসতেছে গুহার ভেতর থেকে কেমন জানি। আর এই যে পানি পড়ার শব্দটা গুহার মধ্যে ঘুরে ঢুকে যে একটা শব্দ তৈরি করতেছে হাম টাইপের। তো তখন শাহেদ মনে করলো এই তো বুঝছি এই হলো মূল ঘটনা, এই পানি পড়ার শব্দটাই ভিতরে যে কোন বাড়িকে ঘুরে আসে এটারই এরকম মনে হয়। তো যাই হোক, তার মনে একটু সাহস ফিরে পাইতেছে সে। তো সে আস্তে করে হারিকানটাকে একটা শুকনা পাথরের উপর রাখলো গুহার পাশে, একটা শুকনা এরকম পাথর ছিল উপর রাখলো, রেখে সে পাথর দিয়ে মাটিতে লেখা শুরু করলো শাহেদ। তো লিখতেছে সে, এই সময় তার কানের মধ্যে সে লিখে ফেলছে তালে বর্ষ, এই সময় হঠাৎ করে তার কানের মধ্যে শব্দ আসলো, মনে হলো একটা নারী কণ্ঠের শব্দ গুহার ভেতর থেকে। তো সে ফট করে তাকাইল ভিতরে, মনে হলো নারী কণ্ঠের শব্দ মানে কি অনেকটা সুর করে উঠলো একটু যেরকম সেরকম, ফট করে সে গুহার ভিতর দিকে তাকাইছে অন্ধকারে, তাকায় থাকে কিচ্ছু নাই, কোন শব্দ নাই কিচ্ছু নাই। হঠাৎ করে আবার একটু শব্দ শুনলো সে, কেমন জানি নারী কণ্ঠ একটু সুর করে। এবার সে দেখলো দপ করে দুইটা চোখ জ্বলে উঠলো গুহার ভেতরে, মানে দুইটা চোখ, এবং সেই চোখের পাতা পড়তেছে, মানে জ্বলতেছে নিপতেছে পাতা পড়ে। তো শাহেদের সারা শরীরে লোম দাঁড়ায় গেল, সে চিন্তা করছে এটা কি, এটা কোনো মানুষ না কিছু, চোখ ছাড়াতে কিছু দেখা যায় না, চোখ জ্বলতেছে, এটা তো কত কিছু হইতে পারে, শেয়াল হইতে পারে, মানে অনেক সময় পাহাড়ি চিতা নেমে আসে এদিক ওদিক থেকে, সেটা হইতে পারে। তো ভয়ে তার আত্মাটা মানে উড়ে গেছে, সে লাঠিটাকে ভালো মতো ধরলো হাতের মধ্যে ভাগায়, চিন্তা করছে ঘটনাটা কি এটা কি। একটু পরে সে দেখলো গুহার মধ্যে দূরে, গুহা কিন্তু বেশ ভিতরে টানেল, দেখলো দূরে মনে হলো আগুন দৌড়াদৌড়ি করলো, আগুনের দলা এই মাথার থেকে এই মাথায় দৌড়ায় গেল, আবার এই মাথার থেকে এই মাথায় দৌড়ায় আসলো, মানে মানুষ দৌড়ায় দৌড়ায় চলাফেরা করলে যেরকম সেরকম মনে হলো এদিক ওদিক হইল, এবং তারপর মনে হলো আগুনগুলো দৌড়ায় কাছে আসা শুরু করলো তার গুহার মাথার দিকে। শাহেদ মানে একদম ভয়ে, মানে তার কলিজা শুকায় গেছে, সে মনে করছে এখন কি করবে। এবং সেই আগুনের আলোতে সে দেখতেছে একটা মহিলা, মনে হচ্ছে চুলগুলা লম্বা, পানির মধ্যে ভাসতেছে, মানে তার চুলগুলা ওই গুহার ফ্লোরের মধ্যে মেঝের মধ্যে কিছু পানি আছে, সেখানে সেই চুলগুলা ভাসতেছে সেই পানির উপর, মানে এক সেকেন্ডের জন্য সে দেখছে আলোতে যে মহিলার চুলগুলো এত লম্বা যে সেই গুহার মেঝেতে পানি আছে সেখানে ভাসতেছে, এবং চেহারাটা সে বুঝতে পারে না, দুইটা চোখ এবং লম্বা লম্বা শীর্ণ দুইটা হাত। এবং একটু পর দেখলো আগুনের দলাগুলা মহিলার কাছে চলে আসলো, এবং মহিলাটা আস্তে আস্তে করে তার দিকে আসতেছে, কাইন্ড অফ ক্রল করে, মানে চার হাত পর উপর ভর দিয়ে। একদম যখন নাকি কিছুটা এসে পড়ছে শাহেদের, তখন হঠাৎ করে আত্মা মানে মানে তার আত্মার মধ্যে মানে একটা ই আসছে, মানে কাইন্ড অফ লাইক স্পিরিট চলে আসছে, সে ভয়ের চোটে সে লাভ দিয়ে হারিকানটা নিয়ে দৌড় দিছে। কারণ শাহেদ ওয়াজ নট এ প্র্যাকটিসিং পার্সন, মানে সে প্র্যাকটিসিং মুসলমান না, কিন্তু তার মনের মধ্যে মানে অবচেতন ভাবে আল্লাহরে ডাকার একটা ই চলে আসছে, সে ওর মনে মনে ডাকা শুরু করছে, সে দৌড় দিছে হারিকানটা হাতে নিয়ে, হারিকানটা হাতে নিয়ে দৌড় দিছে। তার কাছে মনে হচ্ছে যে তার পেছনে বাতাস আসতেছে উড়ে, মানে বাতাস যদি শোঁ করে আসে সেরকম। তো সে অনেকটা পার হয়ে গেছে, এই সময় একটা বাতাসের ঝোঁকা তাকে একদম মানে ঘুরে ফেললো, মানে তার গায়ে লাগলো একটা বাতাসের পুরো ঝোঁকা, এবং শাহেদের মনে হলো সে একটা পাও নাড়াইতে পারতেছে না সামনে আর। আর সামনে যে পানিগুলো যাচ্ছে সেই পানির ভেতর থেকে মনে হলো একটা পানির একটা স্তম্ভ, মানে সেটা একটা মানুষের মতো অবয়বে রূপ নিচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, একদম সবুজ রঙের একটা মানুষের মতো স্তম্ভ, পানি পানি দিয়ে নিচে যে ঝিনির পানি যাচ্ছে সেটা উঁচা হয়ে। এটা দেখে শাহেদ আসলে তার সেন্স রাখতে পারেনি, এত ভয় পাইছে সে ধাপ করে পড়ে গেছে, তার হারিকেনটা পাশে পড়ছে, তার আর কিছু খেয়াল নাই। যাক, শাহেদ তো ওইখানে ফেইন্ট। পরবর্তী ঘটনা হচ্ছে যে শাহেদের বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করছে শাহেদের জন্য, মানে প্রায় অনেকক্ষণ, শাহেদ বলছিল আমি আধা ঘন্টা আসবো, তারা প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করছে। তখন দেখলো শাহেদ আর আসে না, তো এসে তারা একটু ভয় পাইছে যে ঘটনাটা কি হলো। তো একজন বলতেছে ওই যে তার যে পাহাড়ি বন্ধু ছিল, সে বলতেছিল আরে ও দেখা যখন যায় নাই, ওর এত বড় সাহস আছে, ও এটা বইলে ও হারিকেন নিয়ে গেছে গা বাসায়, আজ এরা ওই দেখবি যে হয়তো সকালবেলা যে ওখানে নাম লিখে দিয়ে আসবে আমরা যাওয়ার আগে। তো তারা বলছে আরে না এইগুলা বলিস না, হইতে পারে এমন সে মানে কোন সমস্যা হইতে পারে। তো তখন সেই বন্ধু বলতেছে, তার যে বন্ধু ছিল আদিবাসী, বললো যে চল তাহলে যাই, যে আমরা দেখি ওখানে আছে নাকি। তো তাদের চারজনের মধ্যে দুইজন বলতেছে যে যাই, যে দেখে আসে, আর দুইজন যাইতে রাজি হচ্ছে না, তারা একটু ভয় পাচ্ছে, তাদের কাছে হারিকেনও নাই আলোও নাই। তো তাদের সে পাহাড়ি বন্ধু বললো আরে চল অসুবিধা নাই, পরে যদি বেচারা আসলে সমস্যায় পড়ে তো সমস্যা হয়ে যাবে, চল। তো তখন বাকি তিনজন রওনা দিল এবং তারা এই অন্ধকারেই, তখন ওই যে হালকা চাঁদের আলো পড়তেছে, এইভাবে তারা হেঁটে হেঁটে নামলো। তো নেমে তারা যাচ্ছে, হেঁটে হেঁটে সবাই ভয় পাইতেছে, মানে বেশ ভয় পাচ্ছে, তাদের হাতে বাতিও নাই আলোও নাই, এবং এই হালকা চাঁদের আলো যে পড়ছে এটাই ভরসা, এবং সবকিছু ভিজাতো। এরকম জায়গায় যাইতে যেতে তারা প্রচন্ড ভয় ভয়ে ঢুকছে ওই যে ঝিরির কাছে, ওইখানে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে এক জায়গায় যে তারা দূরে যেতেছে যে আলো মনে জ্বলতেছে এরকম টিমটিম করে। তো তারা বলতে আলো জ্বলতেছে মানে আলো জ্বলাতে এখানে মানে মানে আলো আসার কথা না। তো খুব ভয় ভয়ে তারাও লাঠি নিয়ে আসছে হাতে দুইটা, তো একদম কাছে যখন আসছে দূর থেকে তারা দেখতেছে যে একটা হারিকেন কাছে পড়ে তখনও জ্বলতেছে, মানে এটা চিমনি ফাটে নাই, তখনও এমন জায়গায় পড়ছে চিমনি ফাটে নাই, জ্বলতেছে কাত হয়ে কেমন করে জ্বলতেছে, মানে খারাপ অবস্থা আর কি। তো যে কোনো সময় হয়তো নিভে যেতে পারে বা ফেটে যেতে পারে চিমনি, এরকম একটা অবস্থা। তো তারা তখনই কাছে এসে দেখে যে শাহেদ পড়ে আছে এখানে। তো এইটাতে তারা একটা জিনিস বুঝতে পারছে যে বেশিক্ষণ হয় নাই, কারণ বেশিক্ষণ আগে আসলে হয়তো এই হারিকেনের চিমনি টিমনি ফেটে যেত, কেরোসিন ইয়ে যেত, শাহেদ কিছুক্ষণ আগে এখানে পড়ছে তারা বুঝতে পারছে। তো কাছে যে দৌড় দিয়ে গেল তারা, যে হারিকেনটা নিল এবং শাহেদরে নিল, নিয়ে দেখতেছে যে শাহেদের তখনও নিঃশ্বাস চলতেছে কিন্তু তার জ্ঞান নাই। ঝিরির পানি ছিটাইল তারা তার মুখে, অনেকক্ষণ পর তার মানে হুঁশ আসছে, সে তাকায় আসছে, তার মানে সে কিছু বলতে পারতেছে না। তো বন্ধুরা তাকে ধরে মোটামুটি উঁচা করলো, করে বলল যে হাঁটতে পারবি, সে মাথা এইভাবে নাড়তেছে, তারপরও তাকে নিয়ে তারা রওনা দিল। তো যাই হোক, ফেরত আসছে, এসে আর ওই পাহাড়ে উঠতে পারেনি তারা, কারণ ওই পাহাড়ে উঠলে তো ওখানে আবার ওই যে জুম ঘরে যেতে হবে, ওখানে যাইতে পারতো তারা, তারা ওইভাবেই হেঁটে হেঁটে ব্যাক করলো। তো হাঁটতে হাঁটতে ব্যাক করতে করতে এক সময় তারা চলে আসলো সেই যে চায়ের দোকান যেখান থেকে রওনা দিছিল তারা ওইখানে। তো ওইখানে এসেই, ওইটা কিন্তু খোলা জায়গা, মানে একটা ওখানে বাসটা সেই করে আর কি, বেড়া টেড়া বানায়। তো ওইখানেই বেঞ্চি ছিল, ওই বেঞ্চির উপরেই তারা শাহেদকে শোয়ায়, শোয়ায় বলে যে কি ব্যাপার কি। তো শাহেদ ওই সময় খুব একটা কথা বলতে পারতেছে না, সে মানে মুখ শুকায় যাচ্ছে, পানি যাচ্ছে, তো মানে খুবই খারাপ অবস্থা। তো ওরা অনেক কষ্টে তার জন্য একটু পানি জোগাড় করে আনলো, কারণ ওই বাসের যে কারিগর তাদের ওইখানে একটা ই থাকতো, মটকি থাকতো, যে কিছু পানি থাকতো, সেখান থেকে পানি এনে তারা মানে একটু খাওয়াইলো, খাওয়ায় তারা চেষ্টা করলো যে শাহেদ কতক্ষণ রেস্ট নেক ওখানে। তো এরকম টাইম পার করতে করতে এক সময় সকাল হলো। তো তখন শাহেদ ঘুমেছিল, ডিপ ঘুম, কিন্তু তার শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর। তো যাই হোক, তো তারা তখন তাড়াতাড়ি তারা কবিরাজের কাছে নিয়ে গেল ওইখানে, তাদের মূল তো ওইখানে কবিরাজ ডাক্তার, ওইখানে এতই ছিল না তখন। তো কবিরাজ দেখলো, দেখে তাকে মানে চিকিৎসা দিল শাহেদকে, এবং বলল যে ওর এরকম যাওয়া ঠিক হয় নাই, কে ওর সাথে এরকম বাজি রাখছে, তারে ধরে শাস্তি দাও তোমরা বন্ধুদের মধ্যে, এইসব কিসের বাজি, মানে হবে না হবে না, এগুলা বাজি লেগে এইসব কি মজা করার জিনিস, অনেক বকা দিল কবিরাজ যে ছিল। তো দিয়ে তারপর শাহেদের আস্তে ধীরে হুশ ফিরছে, তখন শাহেদ পুরো ঘটনা বলল যে কি হয়েছিল এখানে। তো যাই হোক, তারপর শাহেদকে তাদের বাসায় পৌঁছায় দিছে, বাসায় খুব টেনশনে ছিল ইত্যাদি ইত্যাদি। তো শাহেদ নাকি এরপরে অসুস্থতা একটা তার দেখা দেয়, সেটা হলো শাহেদ স্লিপ ওয়াক করে, ঘুমের মধ্যে হাঁটে, এবং একদিন নাকি তাকে পাওয়া গেছে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছিল সে, একদম ওই ঝর্ণার রাস্তার দিকে ঘুমের মধ্যে হেঁটে বাসার থেকে বের হয়ে গেছে খুঁজে, মানে তার বাসায় তাকে যেহেতু সে স্লিপ ওয়াক করে মানে ঘুমে হাঁটা শুরু করছিল, এটা যখন বাসায় বুঝে ফেলছে তাকে একটু চোখে চোখে রাখতে, একদিন এরকম সে হঠাৎ করে বাসতে বেরিয়ে গেছে। পরে শাহেদের বাবা এসে শাহেদকে পাঠিয়েছে ওই রাস্তায়, সে যাচ্ছে ঘুমের মধ্যে হেঁটে হেঁটে, তো ধরে নিয়ে আসছে তারপর তাকে। তো এই হচ্ছে শাহেদের ঘটনা। পরবর্তীতে তার চিকিৎসা চলে আর কি ভালো মতো, এবং শাহেদের পরিবার ওখান থেকে মুভ করে চলে যায়, তার আর ওইখানে থাকে না, ওখান থেকে আস্তে ধীরে মুভ করে চলে যায়। তো এই হচ্ছে একটা ঘটনা, ইনসিডেন্ট, যেটা ওই এলাকা সম্বন্ধে শেয়ার করছে আমাদের সাথে মোস্তফা, এবং এটা সে তার বন্ধু মনিরের কাছ থেকে শুনছে। তো কেমন লাগলো আপনাদের কাছে ঘটনাটা জানাতে ভুলবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা হচ্ছে odbhutore@gmail.com, which is odbhutore@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার নিজের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটি, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। পাঠিয়ে দিতে পারেন আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড, অথবা আপনার শোনা কোনো ঘটনা কারো কাছ থেকে। তবে অবশ্যই মেক শিওর করবেন যে ঘটনাটি মানসম্মত একটি ঘটনা, যদি মানসম্পন্ন একটি ঘটনা হয় অবশ্যই আমরা সেটি শেয়ার করে ফেলব। তাহলে এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, এটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে আরো একবার, আর নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। তবে ঘটনায় যাবার আগে একটা ছোট্ট সংশোধনী আমাকে করতে হবে, সেটা হচ্ছে গত সপ্তাহের অনুষ্ঠানে একটা ঘটনা শেয়ার করেছিলাম, সেটা খুলনার ঘটনা ছিল, খুলনার কোন একটা গ্রামের ঘটনা, প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রামের ঘটনা, অনেক আগের। তো ঘটনাটা যিনি শেয়ার করেছিলেন তার নাম ভুলবশত আমার কাছে এসেছিল, রবিউল ইসলাম, আসলে তার নামটা হবে রুহুল আমিন নয়ন। তো এর কারণ হচ্ছে, ভুল হয়ে যাবার কারণ হচ্ছে আমাদের কাছে অসংখ্য ঘটনা আসে, এই ঘটনাগুলো যখন আর্কাইভিং করা হয় তখন দেখা যাচ্ছে যে নাম অনেক সময় ওলট পালট হয়ে যেতেও পারে। যদি এই পর্যন্ত হয়নি, এটি প্রথমবার আমি যেটা মানে পেলাম যে এইভাবে নাম ভুল হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য আমি দুঃখিত, আর আমি জানিয়ে দিয়েছি অলরেডি ইমেইলে রুহুল আমিন নয়নকে যে এটা ভুলের কারণে হয়েছে, আর আপনাদেরকেও জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠানে। যাই হোক, এখন চলে যাব আরো একটি ঘটনায়, যেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন অর্নিল রবি, সিলেটের ছাতক থেকে, বর্তমানে তিনি আরব আমিরাতে অবস্থান করছেন। তো রবি এই ঘটনাটি কালেক্ট করেছেন হাবিব মিয়া নামে একজনের কাছ থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। অর্নিল রবি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি রবির পাঠানো হাবিব মিয়ার ঘটনায়। 2001 সালের কথা, হাবিব মিয়া তখন এখনকার থেকে বেশ ইয়াং, তখন তিনি বেশ শৌখিন একজন মানুষ ছিলেন, মানে তার আসলে ব্যবসা আছে, মশলার ব্যবসা, তো সেগুলো নিয়ে তিনি কাজ করেন এবং তার রাইস মিল আছে, মোটামুটি তিনি মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করেন। তো এই কারণে তার শৌখিনতাটাও মোটামুটি বেশ ভালোই। তো তিনি বেশ শৌখিনতার মাঝে তার একটা স্বভাব হচ্ছে, তিনি পশু পাখি লালন পালন করেন, তার যে পোষা পাখি আছে, যেমন পোষা পাখি, খরগোশ, তারপর বানর ইত্যাদিকে তিনি মানে দেখেন শোনেন, তার আলাদাভাবে তাদের পালার জন্য জায়গা আছে, এগুলোকে তিনি টেক কেয়ার করেন। আর এছাড়া তিনি তার আরো একটা শখ, বর্তমানে নেই সেই সময় ছিল, তিনি ঘুড়ি উড়াতে খুব পছন্দ করতেন, ঘুড়ি বানাতেন, নিজে ঘুড়ি বানাতেন এবং ঘুড়ি উড়াতেন আকাশে। তো বিভিন্ন সময় ঘুড়ির সময় যখন আসত তখন আকাশে তিনি ঘুড়ি নিয়ে চলে যেতেন তাদের খোলা মাঠে এবং সেই ঘুড়ি ওড়াতেন, আর সেই ঘুড়ির সিজন আসার আগে দিয়ে তিনি ঘুড়ি বানানো শুরু করতেন। তো সেই সব ঘুড়িগুলো কিন্তু, যেগুলো খোলা মাঠে ওড়ানো হতো, সেগুলো নাটাই থাকতো বেশ বড়, এবং সেই ঘুড়িগুলো অনেকগুলো এত বড় হতো যে সেগুলো কাপড় দিয়ে তৈরি হতো, কারণ কাগজের ঘুড়ি এত ধমকা বাতাস বা এরকম পাহাড়ি বাতাস সেগুলো সহ্য করতে পারত না। তো বিভিন্ন রকমের ঘুড়ি তিনি তৈরি করতেন, এমনকি বক্স ঘুড়িও তৈরি করতেন। তো তখনকার সময়কার একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন, যেটি তার জীবনে বেশ বড় রকমের প্রভাব ফেলেছিল, যেখান থেকে তার এই ঘুড়ির শখটা অনেকটাই কমে যায়। কোন এক শরৎ মাসের কথা, সেরকম সময় ঘুড়ি ওড়ে আর কি, তো বেশ সুন্দর একটা আবহাওয়া, এবং ওই সময় খুব একটা কাজও নাই হাতে, হাবিব মিয়া তখন তার বাসায় একটা নতুন ঘুড়ি তিনি তৈরি করছিলেন, সেই ঘুড়িটা বেশ বড় এবং পাতলা কাপড়ের তৈরি ঘুড়ি, এবং বেশ বড়, খুব সুন্দর ঘুড়িটা। তো তিনি চিন্তা করছিলেন সেই ঘুড়িটাকে তিনি উড়াবেন। তো যথারীতি সময় তিনি বড় একটা নাটাই, তার যে ঘুড়ি ওড়ানোর জন্য সেই নাটাই, এবং সেই ঘুড়ি সহ আরো কিছু বাচ্চা কাচ্চা সহ, মানে যারা এই ঘুড়ি ওড়ানো এনজয় করে, তাদের নিয়ে তিনি চলে গেলেন তাদের ওখানকার খোলা মাঠে। বিশাল মাঠ, মাঠের এক পাশে একটা বড় লেক আছে, বেশ বড় লেক, তার ওই পাশে টিলা, অনেক টিলা, পাহাড় এরকম, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, সেখানে তিনি চলে গেলেন তার ঘুড়ি সহ। তিনি দেখছেন যে আকাশে শরতের মেঘ, এবং শরতের মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু কিছু মেঘ আসছে, সেগুলো কালচে টাইপের। তো তিনি একটু মানে মানে ভালোই লাগলো তার কাছে, একটু অবাক হইলেন যে এরকম মানে নীল আকাশে সাদা মেঘের মাঝে 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 কালো টাইপের মেঘ উড়ে আসছে, এটা কেমন কথা, একটু ডিফারেন্ট লাগলো তার কাছে। তো যাই হোক, তারপরে তিনি চিন্তা করলেন যে ঘুড়ি উড়াবো, এটা আর কি সমস্যা, তো ব্যাপার না। তো তিনি তার ঘুড়ি নিয়ে যথারীতি প্রিপেয়ার হলেন, এবং তিনি বোঝার চেষ্টা করছেন ঘুড়ির ব্যালেন্সটা ঠিক থাকবে কিনা, কারণ খুব ক্যালকুলেশন করে বানাইতেন তিনি। তো ওই ছেলেপেলের হাতে ঘুড়ি দিলেন দূরে, এবং তিনি ওই যে ঘুড়ি ধরে একটু উপরে উঠায় দেয়, তিনি এখান থেকে নাটাই দিয়ে শুরু করেন উড়ানো। তো এইভাবে শুরু হলো ঘুড়ি উড়ানো, এবং কিছুক্ষণের মধ্যে ঘুড়ি ভনভন করে চলে গেল অনেক উপরে, বেশ বড় ঘুড়ি। এবং তার এই ঘুড়িগুলো ওড়ানোর জন্য তারা ইউজ করত নাইলনের সুতা, এরকম মোটা, যেটা দিয়ে এক সময় তারা গ্রামে মানুষজন আছে, অনেকে আছে পাখি শিকারীরা ফাঁদ বানাত এরকম নাইলনের সুতা, সেগুলো দিয়ে। তো বেশ শক্ত হয় এই ঘুড়ি যে সুতাটা, কারণ এখানে তখন কিন্তু কাটাকাটির খেলা চলে না, তখন চলে শুধু এই বড় বক্স ঘুড়ি ওড়ানোর জন্য, যেগুলো সাধারণ সুতা ধরে রাখতে পারে না, এই কাপড়ের বড় ঘুড়ি। তো ঘুড়ি উঠছে, বেশ দূরে উঠে গেছে, ভোমো করে শব্দ করে উপরে উঠছে, তার নাড়াই থেকে সুতাও ছাড়ছেন তিনি, একদম মানে অনেক উপরে বাতাসের ধাক্কায় উঠে গেছে ঘুড়ি, এবং তিনি দেখতে পাচ্ছেন এই বিশাল ঘুড়িটা ছোট হয়ে গেছে উপরে। এবং খুব অবাক হলেন যে কালচে মেঘগুলো ক্রমেই বাড়ছে, এক সময় আকাশের একটা পাশে কালচে মেঘে ছেয়ে গেল পুরা। তো হাবিব মিয়া একটু ভয় পেতেছে যে বৃষ্টি আসবে নাকি, বৃষ্টি আসলে তো সমস্যা। এই চিন্তা করতে করতেই তিনি দেখলেন যে আকাশে বজ্রপাতের আনাগোনা শুরু হলো, বিজলি চমকাচ্ছে চারিদিকে, মানে আশেপাশে জায়গাগুলো। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে যেই লেন্থে তার ঘুড়ি উঠে গেছে, কালো মেঘ সেগুলোর পাশ দিয়ে বজ্রপাত চমকাচ্ছে, এই পাশে আরো নিচের অংশে কিন্তু তখনও মেঘটা কেমন যেমন ঘোলাটে সাদাটে টাইপের, মানে একটু উদ্ভট এরকম আকাশ তিনি দেখেন নাই। তো ছেলে পেলেরা এই বজ্রপাত দেখে সরে গেল, ছোট ছোট ছেলে পেলেরা। তো তিনি ঘুড়ি অনেক উপর উঠায় ফেলছিলেন, এবং মনে হচ্ছে যে কালো মেঘের মধ্যে তার ঘুড়ি করতেছে। তো তিনি চিন্তা করলেন ঘুড়ি নামায় নিবেন। তো তিনি তার সুতা কিন্তু প্রায় চলে গেছিল, সব সুতা চলে গেছিল। তো তিনি ওই সময় ঘেন্না মারলেন, মানে তাড়াতাড়ি নামানো শুরু করলেন, এটাকে ঘেন্না বলে, তিনি দ্রুত সুতা পেঁচানো শুরু করলেন। তো প্রচন্ড টানছে বাতাসে, প্রচন্ড টানছে। এর মাঝে তিনি একটা জিনিস খেয়াল করলেন, তার যে সুতা এরকম নেমে আসছে, সুতার এখান থেকে মনে হলো পানির মতো মানে একদম এসে কিছু একটা টিপ 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 করে পড়া শুরু করলো। ভালো মতো খেয়াল করে তিনি দেখতে পেলেন যে এইটা অনেকটা সবুজ আপ কালারের পানি, এলিয়েন ব্লাড কালার, মানে এলিয়েন ব্লাড কালার বলতে যেটাকে বলতে সবুজ আপ, গাঢ় সবুজ টাইপের একটা পানি, মনে হচ্ছে লিকুইড সবুজ আপ, মানে ফ্লোরোসেন্ট টাইপের পানি পড়তেছে, টপ 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 করে পড়ে যাচ্ছে এখান থেকে। অবাক করলেন সুতা দিয়ে এটা কি নামতেছে। তো তিনি দ্রুত পেঁচানো শুরু করলেন, মানে নাটাই খুব কষ্ট হচ্ছে বাতাসের তোড়ে, মানে ঘুড়ি এলোমেলো, এবং সেই আকাশের মধ্যে কালো মেঘ বজ্রপাত চমকাচ্ছে, এর মাঝে ঘুড়ি এলোমেলো হয়ে গেছে, এর মধ্যে দেখলেন ঝপঝপ করে এক পশলা বৃষ্টি নামলো বেশ। তো তিনি ভাবতেছেন যে ঘুড়িটা ছিঁড়ে চলে যাবে, তারপরও তিনি অনেক চেষ্টা করে ঘুড়িটাকে টেনে অনেক দূর নিয়ে আসলেন, এবং এক পর্যায়ে এই কাপড়ের ঘুড়ি থেকে বৃষ্টির পানি থেকে সেটা ভারী হয়ে গেছে, ধবাস করে এক জায়গায় যে পড়লো, যখন অনেক দূর নিয়ে আসছেন পানির কাছে ওখানে পড়লো। তো তিনি তারপর সুতা পেঁচাতে পেঁচাতে এর মাঝে ঝুম বৃষ্টি তিনি ভেটে চলে গেলেন, এবং তিনি খুব খেয়াল করলেন যখন সুতাটা নিচ্ছেন মনে ধুয়ে গেছে, সুতাটা যেদিক দিয়ে গেছে মাটির ওদিক দিয়ে তাছাড়া ওই জায়গায় একটা লম্বা রেখা তৈরি হয়েছে, সবুজ আপ কালারের একটা রেখা, মনে হচ্ছে জলজল করতেছে, সবুজ আপ কালারের রেখা জলজল করতেছে। তো তিনি কাছে যে সেই ঘুড়িটাকে পেঁচায় উঠায় ফেললেন, উঠায় তিনি অবাক হইলেন, ঘুড়ি ভিজে একদম অবস্থা খারাপ, মানে এটা অবস্থা খুবই খারাপ। তো নাটাই নিয়ে তিনি তাড়াতাড়ি ঘুড়ি নিয়ে হাঁটা দিলেন, বাচ্চারা সরে গেছে ওখান থেকে। এখন আকাশ কিন্তু মানে বেশ মানে কালো হয়ে গেছে, চারিদিক অন্ধকার, কেউ নাই, তিনি একা একা বাড়ি ফিরতেছেন, হাতের মধ্যে সেই ঘুড়িটা, ঘুড়িটা ভিজে ছুপছুপ হয়ে গেছে পুরা, আর হাতের নাটাইটাও, আর বেশ ঝুম বৃষ্টি। আর তিনি যেখান থেকে আসতেছেন দুই পাশে গাছগাছালি, এক পাশে বাঁশঝাড়, মানে এর মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো বেশ আকাশে কড়কড় কড়কড় শব্দ বাজ পড়তেছে, রাস্তার মধ্যে এক মানে তার গোড়ালি পর্যন্ত পানি হয়ে গেছে, তিনি ছপ 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 করে আসতেছেন, অন্ধকার হয়ে যাচ্ছে। তিনি যখন ওখানে গেছিলেন তখন বিকেল, আর এখন একেবারে বিকেল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা। তো তিনি তার হাত দিয়ে যে নাটাই ধরে রাখতেন, তিনি একটা জিনিস খেয়াল করলেন, নাটাইয়ের একটা অংশ মানে বৃষ্টির মধ্যে ভিজছে কিন্তু তারপরও তার নাটাইটা জলজল করতেছে অন্ধকারে, নাটাই যে সুতার পেঁচানোর জায়গাটা, যে জায়গাতে সুতা পেঁচাচ্ছে ওটা জলজল করতেছে। তো তিনি খেয়াল করে দেখতেছেন যে কেমন সবুজাভ একটা রং, ফ্লোরোসেন্ট কালার পেঁচ পেঁচায় গেছে। তিনি হাত দিলেন নাটাইয়ের ওই জায়গাটা, আঠা আঠা লাগতেছে তার কাছে, মনে হচ্ছে আঠা আঠা টাইপের, কিন্তু ফ্লোরোসেন্ট কালারের জ্বলতেছে নাটাইটা। খুব অবাক হইলেন তিনি যে এটা কি লাগলো নাটাইয়ের মধ্যে, খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো হাঁটতে হাঁটতে তিনি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি তার আলাদা একটা ঘর ছিল যেখানে তিনি তার এই শৌখিন জিনিসগুলো রাখতেন, সেখানে তার খাঁচার মধ্যে তার পাখি থাকতো, তার খরগোশগুলা থাকতো, তার একটা বানর ছিল সেটা থাকতো। তো সেইখানে তিনি ঢুকলেন, গিয়ে সেখানে ঢুকলেন, ঢুকে তিনি দেখলেন যে তার খুব কিচির মিচির শুরু করলো তার পাখিগুলা, মানে খুব ক্যা ক্যা করে ডাকতেছে পাখিগুলা। বানরটাও লাভ দিয়ে, বানরটা শিকল দিয়ে বাঁধা ছিল, তো বানরটা লাভ দিয়ে এক কোনায় চলে গেল, যে তাকে দেখে কেমন জানি তো এরকম করে না। তিনি একটু অবাক হইলেন যে ঘটনা কি, খরচগুলো মনে হলো খাঁচার মধ্যে হুটুপুটি শুরু করলো। তো তিনি ওখানে হারিকেন জ্বালালেন, জ্বালায় দেখলেন যে সবগুলো মানে পাখিটা তো খুব মানে লাফাচ্ছে ওখানে টিয়া পাখি, এবং বানরটাও ই করতেছে। তিনি অবাক হলেন যে এরকম তো করে না। একটা সুতা মানে সুতির কাপড় ছিল, এটা তিনি ফ্লোরে ই করে দিয়ে তার ঘুড়িটা ওখানে রাখলেন, তিনি খাড়া করে নাটাইটাকে রাখলেন। নাটাইয়ের দিকে তাকে একটু অবাকই হলেন, তার মনে হলো যে নাটাইয়ের সুতাগুলো এরকম কেন। তো যখন তিনি দেখতেছেন এগুলা হারিকেনের আলোয়, তার হঠাৎ করে এর মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে, ছাদে টিনের চালে পরপর পর করে বৃষ্টি হচ্ছে, তার কাছে মনে হলো যে তার ঘরের মধ্যে মনে হলো কেউ যেন ঢুকলো, মানে পিছনে কেউ ঢুকছে। তো তিনি অবাক হলেন, তার স্ত্রী তো ঢোকার কথা না, দুই ছেলে আছে ঘরের ভেতরে থাকার কথা, দুই ছেলে তার, তারাও ছোট ছোট, কে ঢুকবে ঠাস করে তিনি তাকাইলেন পিছনে, দেখলেন যে না, গেট হাঁ করে খোলা, বাইরে বৃষ্টি পড়তেছে, আকাশে বজ্রপাত চমকাচ্ছে, আলো হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর ঘরের মধ্যে কেউ নাই। কিন্তু তার কাছে কেন জানি মনে হইল ঘরে কেউ ঢুকছে এরকম লাগলো তার কাছে। তো তিনি ডানে বামে একটু চোখ বুলাইলেন, বুলাই দেখলেন কেউ নাই, ঘরের এই পাশে কিছু আসবাবপত্র রাখা জিনিসপত্র, তার ঘরটা এটা মাটির ঘর, যে ঘরটা যেটা না মাটির একটা ঘর। তো এদিক ওদিক তাকাইলেন, দেখলেন কিচ্ছু নাই, টিনের মধ্যে ঝুম বৃষ্টি হচ্ছে। তো তিনি চিন্তা করলেন থাক আর ই করি না, ঘুরে চলে যাই। তো তিনি আস্তে করে ওই ঘর থেকে বেরোনোর সময় আস্তে করে হারিকেনটাকে নিভাই দিলেন, নিভাই দিলে আবার অন্ধকার হয়ে গেল ঘর, এই বাইরের আলো। তিনি ঘরের মধ্যে ঘর থেকে বের হয়ে তিনি দরজাটা আটকায় দিলেন। তো দরজা আটকানোর পর তিনি আবার শুনতেছেন সে পাখি এরকম ডাকতেছে, খুব মানে জোরে জোরে মানে ক্যাক এক মানে পাখির স্বরে পাখি চিৎকার করতেছে। আর তিনি বললেন ঘটনা কি, এগুলা কি, আবার চিন্তা করলেন দরজা খুলবেন, বললেন না থাক ঘরে চলে যাই, একদম তো ভিজেই গেছি, ঘরের বাইরে দাঁড়ায় একটু গোসল করে নিব বালতির পানি দিয়ে, তারপর ঢুকে যাব ঘরে, এখন এখানে আর গেট খুলে লাভ নেই, পাখি ক্যান্সিল লাগিয়ে জানে। তো তিনি তাড়াতাড়ি গেলেন তার নিজের ঘরের সামনে, তাদের যে ঘর আলাদা, গ্রামে তো ঘরগুলো এইভাবে থাকে আলাদা আলাদা করা, তো তার এখানে একটা টিনের ঘর, ওই তার নিজে যেখানে তিনি থাকেন সেটা টিনের ঘর, এবং সামনে একটা ছোট্ট বারান্দা আছে, তার সামনে সে তিনি যে তার এসে হাঁক দিলেন বউকে, তো তার স্ত্রী আসলে এসে বলল যে ঘর থেকে হারিকেন বের করলো, তিনি বললেন যে আমার পানি দাও, আমার পানি দাও, আমি একটু গোসল করি। তো তার স্ত্রী তাদের ওখানে বালতিতে পানি তোলা ছিল, একটা বালতি দিল, বালতির পানি নিয়ে তিনি ঘরের সামনে একটু টিনের এক্সটেনশন অংশের নিচে দাঁড়ায় তিনি গোসল করে ফেললেন তাড়াতাড়ি। গোসল করে ঘরে ঢুকলেন, ঢুকে বউকে বলতেছেন যে আরে আজকে কি হয়েছে জানো, আজকে এরকম ইউডাইসি, তারপর এই অবস্থাতে নাটাইয়ের মধ্যে কি একটা লেগে গেছে, খুব অবাক লাগলো এরকম একটা অবস্থা, যাই ওখানে রাখছি, তারপর দেখি যে পাখি পুকি সব চিল্লায়। তো তার বউ বলতেছে কি আর হইব, কিছু না, হয়তো কোনো কিছু লাগছে এখানে, দেখেন পাখি টাকি কাটা পড়ছে নাকি আপনার ইসে মানে সুতায়, পাখি কাটলে এরকম সবুজ কালার হইব কেন, এটা কেমন কথা, পাখি কাটলে হয়তো সুতার মধ্যে রক্ত লাগতে পারে, আর এরকম তো হয় না, এরকম এর আগে কখনো কাটে নাই। তো এগুলো বলতে বলতে তিনি ওগুলা ই হয়ে গেলেন। তো তার স্ত্রী খাওয়া দাওয়া করলো তাকে নিয়ে, এবং তার দুই ছেলেকে ডাকলেন, তিনি দুই ছেলে বসলো একসাথে গল্প গুজব করলো, তারা বাবা ছেলে তার স্ত্রী করে, তারা এক সময়, তো গ্রামে তো আসলে একটু আর্লি ঘুমাইতে চলে যায় মানুষ, রাত আটটা নয়টা বাজলেই, তো বললেন আচ্ছা আমরা চলো ঘুমায় পড়ি, ঘুমাইতে চলে গেল সবাই। তো এই টিনের ঘর যেটা, সেটার মধ্যে কিন্তু দুইটা ঘর, এক পাশে তার দুই ছেলে থাকে আর একটা ঘরে সে থাকে তার স্ত্রীকে নিয়ে। তো ছেলেরা তাদের রুমে চলে গেল, তিনি তার রুমে এসে শুয়ে পড়লেন রাতের বেলা। তো অনেকক্ষণ ঘুমাইছেন, তো তিনি কিন্তু রাতের বেলা হারিকেন নিভাই দিতেন অনেকক্ষণ, যে বৃষ্টি এর মধ্যে কিন্তু ঝরঝর 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 পড়তেছিল যখন ঘুমাইছিলেন। তো এক সময় তার ঘুম ভেঙে গেল হঠাৎ করে, ঘুম ভাঙল কি, তখন বৃষ্টির কোনো শব্দ নাই, তিনি প্রচন্ড চিৎকার শুনতে পাচ্ছেন দূরে, মানে তার ঘর থেকে, মানে প্রচন্ড চিৎকার মানে কি, তার কানে আসতেছে আর কি, পাখির ডাক, কর্কশ পাখির ডাক, আর তার বানর চিৎকার করতেছে প্রচন্ড রকমের, হ্যাঁ, এই চিৎকারের শব্দে তিনি উঠে গেলেন, মানে শব্দে উঠছেন না কি জানে না, উঠে শব্দ শুনতেছেন আর কি। তো তিনি উঠে বসছেন, উঠে বসে ঘরের মধ্যে অন্ধকার, তার জানালার পাশ থেকে হালকা রাতের আলো ঢুকতেছে, পর্দার মতো লাগানো, সেটা ফাঁক দিয়ে একটু একটু করে আসতেছে। তো তিনি উঠে বসলেন, উঠে চিন্তা করলেন স্ত্রীকে জাগাবেন নাকি, চিন্তা করলেন না জাগাই, তিনি উঠে গেলেন। উঠে আস্তে করে গিয়ে হারিকেনটা হাত দিয়ে নিলেন, তিনি বুঝতে পারছেন যে হারিকেন কোথায় আছে, হারিকেনটা নিলেন, সাথে ম্যাচ ছিল সেটাও নিলেন, নিয়ে আস্তে করে হেঁটে ওই দরজার কাঠটা খুললেন, কাঠটা হাতে নিয়ে, কাঠটা হাতে নিছেন আমার, কাঠটা হাতে নিয়ে দরজা খুলে বেরেলেন বারান্দায়। তো বারান্দায় বেরোয় দেখতেছেন যে তখন বৃষ্টি থেমে গেছে, হালকা চাঁদের আলো তার পুরো উঠানের মধ্যে, এবং তার মাটির ঘরের সামনে ওখান থেকে এই চিৎকারগুলো আসতেছে, এই বানরের প্রচন্ড চিৎকার আর পাখির চিৎকার। তো তিনি ভাবলেন যে সাপ নাকি, সাপ হইতে পারে। তো লাঠিটাকে নিয়ে হারিকেনটা তিনি জ্বালাইলেন ফার্স্টে, হারিকেন জ্বালানতে হালকা আলো হয়ে গেল, সেটা লাঠিটাকে নিয়ে হারিকেনটা নিয়ে তিনি গেলেন ওই ঘরের দিকে। তো ওই ঘরের দিকে যে তার বুকের মধ্যে একটু ডুকটুক করতেছে, যদি সাপ হয় হঠাৎ করে, এটাও একটা চ্যালেঞ্জিং জিনিস সাপ মারা, কারণ এর আগেও তিনি বড় সাপ মারছিলেন, সেটা খুব চ্যালেঞ্জিং ছিল যে বড় সাপ ফনা তুলে চলে আসছিল তার দিকে, তিনি মানে অনেক কষ্টে মারছিলেন আর কি সেটা। তো যাই হোক, এরকম যদি কিছু হয়ে থাকে তো একটা মানে বিপজ্জনক ব্যাপার হবে, হঠাৎ করে একলা একলা গেছেন তিনি, এটাও চিন্তা করতেছেন। তো ঘরের কাছে গিয়ে দেখতেছেন ওই ঘরটা তো ওনারা লাগাইতেন, সেটা শিকল দিয়ে উপরে উঠে একটা কড়ার মধ্যে লাগাইতেন, তো ওইটা লাগানো আছে। তিনি ওইটা খুলে ফেললেন, খুলে তিনি দরজাটা হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিয়ে হারিকেনটা ঢুকালেন আগে। তো চিন্তা করলেন আলো দেখলে, সাধারণত এরকম আগুনে আলো দেখলে সাপ টাপ থাকলে সরে যায় ফার্স্টে, মানে হাত দিয়ে আগে ওটা, এবং নিজে খুব প্রিপেয়ার থাকলেন যদি সাপ যদি বেরোয় যেতে যায় তিনি লাভ দিয়ে যাতে পিছিয়ে যেতে পারেন, এটা তিনি মোটামুটি প্রিপেয়ার ছিলেন। তা আলোটা সামনে দিয়েছেন, দিয়ে তিনি তাকায় দেখলেন যে না কিচ্ছু নাই ভিতরে, ভিতরে চিৎকার করতেছে, মানে শব্দ হইতেছে পাখির বানরের সমানে চিৎকার। তো তিনি ভিতরে ঢুকলেন, আলো দিয়ে আলোটা ফেলে আস্তে আস্তে খুব সন্তর্পণে ঢুকছেন লাঠিয়াতে, তাকাইতেছেন। তো দেখলেন তাকে দেখে বানর চিৎকার করতে করতে একদম অবস্থা খারাপ, পাখিটা ছটফট করতেছে খাঁচার মধ্যে। তো তিনি ঢুকে গেলেন আগে যে বানরটার কাছে গেলেন, বানরটাকে ওখানে ছুটায় ছুটায় বড় একটা ইসি গল দিয়ে আটকানো ছিল, ওটা ছুটায় তিনি সাথে নিলেন বানরটায় কোলে, বানরটা তার কোলে উঠে মানে একদম কাঁপতেছে, মানে মানে সে খুবই ভীত এরকম একটা অবস্থা, কিছু দেখে ভয় পাইছে প্রচন্ড। তো তিনি বানরটাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কিছু নাই, পাখির খাঁচার কাছে গেলেন, দেখলেন পাখিটাও একদম ছটফট 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 করতেছে। তো তিনি চিন্তা করলেন কি করবেন, মাথার মধ্যে কাজ করতেছে না, তো পাখিটাকে ঠান্ডা করার জন্য কথা বলতেছেন যে কি হয়েছে কি হয়েছে, ভয় পাইছস ভয় পাইছস, হ্যাঁ ভয়ের কিছু নাই, আমি আসি আমি আসি, কোনো চিন্তা করিস না। তো এরকম বলতেছে পাখিটাকে, হঠাৎ করে তিনি একটা কণ্ঠে শুনলেন, খুব উদ্ভট কণ্ঠ, কণ্ঠটা মানে অন্যরকম, হ্যাঁ মানে যেটা নাকি মানে কোন রকম মানে মানুষের সাথে মিল লাগে না, মানুষের গলা তো হয় পুরুষের মতো হয় বা নারীর মতো হয় এরকম না, কেমন যেন একটা কণ্ঠ। তিনি যখন তার পাখিকে বলতেছেন ভয় পাইস না আমি আসি, তখন পেছন থেকে বলে উঠল আমিও আসি, আমিও আসি, কণ্ঠটা কেমন জানি মানে মানে কোন কেমন জানি কোন নারীর কণ্ঠ যদি একটা পুরুষের মতো হয়ে যায় যেরকম হয় সেরকম একটা কণ্ঠ। তিনি ভয় কেঁপে উঠলেন, কেঁপে উঠে তিনি অবাক হয়ে গেলেন, কে বলল আমিও আসি, মানে তিনি ডাইনে বামে তাকাচ্ছেন দেখতেছেন ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা ফাঁকা, পাখি তখনও ছটফট করতেছে। তিনি একবার ভাবলেন এই পাখি কি কথা শিখছে নাকি, তখন তিনি চিন্তা করলেন না এই পাখি কেমনে কথা শিখবে, আর এই কথাকে আমিও আসি এটা সে বলবে কোত্থেকে। তো তিনি পাখির সামনে গেলেন, এই সময় তিনি দেখলেন যে দরজার সামনে তার স্ত্রী আসছে, বুঝলেন দেখলেন যে তার হেঁটে হেঁটে তার স্ত্রী আসলো। তো তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে বললেন এদিকে আসো, একটু ভয় পেয়েছিলেন হঠাৎ করে তার স্ত্রীকে দেখে, বলে এদিকে আসো, কি জানে বুঝলাম না এখানে কে কইল যে আমিও আসি। তার স্ত্রী বলল কি বলেন, বলে যে হ্যাঁ এরকম শুনলাম আমি আসি, পাখি তো বলার কথা না। তার স্ত্রী বলে না, তিনি বললেন যে ভয় পেয়েছে বান্দরের কথা বলতেছে, কে যে দেখো মন্টু কেমন করে, তার বান্দরের নাম ছিল মন্টুকে, মন্টু কেমন করে। তার স্ত্রী বললো যে অরে নিয়ে আসো ওইখানে, না ওইখানে রাখো। তো তিনি বললেন যে থাক আনা লাগবো না। তো সে বানরকে আবার ঘরের জায়গায় বসাইলেন কোনায়, তো বানর দেখা গেল যে আবার চুপচাপ বসে গেল। তো তিনি যে দেখলেন খরগোশগুলো একদম চুপচাপ আছে, কোনো শব্দ করতেছে না, কর্নারই হয়ে গেছে। তো এই সময় তিনি আস্তে করে হেঁটে তার স্ত্রীকে নিয়ে বেরিলেন ঘর থেকে। তো বললেন যে চলো যাই, এইগুলো কি দেখে ভয় পেয়েছে বুঝলাম না, বলে তিনি গেট লাগাইলেন, হারিকানটা নিয়ে তিনি তার ঘরের দিকে গেলেন। তো ঘরের দিকে যে তার স্ত্রীকে নিয়ে ঢুকলেন, ঢুকে বলতেছে যে এই কণ্ঠস্বরটা আমি মানে ভাবতেই পারতেছি না, কি যে কণ্ঠস্বর কি অবাক। তার স্ত্রী বললো যে না আমি হঠাৎ করে দেখি যে আপনি নাই, পরে আপনার পিছিয়ে পিছিয়ে গেছি যে দেখি এই রুমে আপনি। তো তারা যখন এই আলাপটা করতেছে, হঠাৎ করে ওই রুমের মধ্যে মনে হলো যে মানে হুড়োহুড়ি লেগে গেছে, মানে তাদের ওই পাশের রুমের মধ্যে ঠাসঠুস ঠাসঠুস জিনিসপত্র পড়ার মতো শব্দ। তো সাথে সাথে উনি লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে হাবিব মিয়া দৌড় দিলেন, দৌড় দিয়ে দরজা খুললেন। দরজা খুলে দেখতেছেন যে ওই রুমের দরজা খোলা, তার পাখির যে খাঁচাটা ছিটকায় পড়লো বাইরে, পাখি নাই ভিতরে, পাখির খাঁচাটা ছিটকায় পড়লো, একদম ঠাস করে সে ছিটকায় পড়লো। আর তার বানরটা ওখানে দৌড় দিয়ে বের হয়ে গেল এক পাশে, মানে একদম মানে দৌড় দিয়ে একদিকে চলে গেল, মানে ছুটা বানরটাকে। তো সে ওই এক রাতের বেলা ওই যে শিকলটা আটকায় রাখেন যাতে বানর হেদিকে ওদিকে না যায়, ঘরের মধ্যে যখন থাকে তখন তাকে একটা বড় শিকল আটকায় দেন যাতে সে ওদিক ওদিক না যায়। দেখলেন যে তার বানরটা দৌড় দিয়ে চলে গেল একদিকে। তো মানে তিনি অবাক হয়ে গেলেন, জারি ঘটনা কি, মানে এটা কি ঘটলো, মানে বানরটা দৌড় দিয়ে বেড়ে গেলেন, তিনিও দৌড় দিচ্ছেন। তখন দৌড় দিয়ে ঘরের থেকে বের হয়ে যখন নাকি তিনি তার মানে বারান্দার থেকে একটু সামনে গেছেন, তখন দেখলেন ঘরের দরজার মধ্যে একটা মানুষ বের হয়েছে, একটা অবয়ব। তো তিনি একটু থতমত খেয়ে দাঁড়ায় গেছেন, ভাবলেন যে ঘরের মধ্যে কে ঢুকছে, চোর নাকি। পরে চিন্তা করলো চোর থাকলে এরকম করবে কেন, এরকম শব্দ করবে কেন, খাতা ছুঁড়ে ফেলে দিবে কেন, পাখি কই ভিতরে, এবং সেই বানর দৌড় দিয়ে সরে গেল কেন। তো তিনি চিন্তা করলেন এটা কে। তারপর দেখলেন যে ওই যে মানুষের অবয়বটা সে বেরোইছে হেঁটে, এটা একটা মানুষ, তার হাতের মধ্যে তার ঘুড়িটা মানে পেঁচানো, তার যে ঘুড়িটা ছিল ঘুড়িটা পেঁচানো, আর এক হাতে নাটাইটা। তারপরে সেই মানুষটা আস্তে করে নেমে গেল তাদের যে উঁচু ডোয়া থেকে নামলো আর কি, উপরে যে উঁচু জায়গাটা থাকে লেপা সেখান থেকে নামলো, নেমে তার এই ইটাকে ছুঁড়ে মারলো একদিকে নাটাইটা। তো নাটাইটা উড়ে গিয়ে পড়লো দূরে, অনেক দূরে গিয়ে পড়লো, বুঝলো যে অনেক বলশালী লোক, উড়ে গিয়ে পড়লো। তারপর তার দিকে ঘুরলো লোকটা হাতের মধ্যে ঘুড়িটা পেঁচানো, এবং মনে হলো তার চোখ জ্বলতেছে এবং চাঁদের আলো পড়ছে আলোতে, সে চিন্তা করতে চেনা চেনা লাগে লোকটাকে। তো তিনি চিন্তা করতেছেন লোকটা কে, তার দিকে হেঁটে আসতেছে, তখন চেহারা বোঝা গেল না, তার দিকে হাঁটা দিছে। তো তার থেকে প্রায় 10 ফিট দূরে তিনি একটু ভয়ের চোটে মনে মনে দোয়া পড়া শুরু করছে, হাবিব মিয়া। তিনি মনে মনে দোয়া পড়তেছে এটা কে, মানে তার ভয় লাগতেছে। তো যখন তার দিকে হেঁটে আসতেছিল তখন তার চেহারা বোঝা যাচ্ছিল না, তার থেকে প্রায় 10 ফিট দূরে এসে যখন থামছে তখন তিনি চেহারাটা মনে হলো হঠাৎ করে চেহারাটা একটা ফর্ম পেল, এবং চেহারাটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তার কলিজা চমকায় উঠল। কারণ তিনি দেখলেন যে তাদের পাশের গ্রামে একটা মানুষ ছিল আজাদ মিয়া নামে, সে আজাদ মিয়ার চেহারা তার সামনে দাঁড়ায় আছে এবং ভয়ঙ্কর রকম, এবং তার দিকে ঠিক আগের মতো কণ্ঠে বলল যে তুই আমার ডানা গাইটা দিছস, তোর কত বড় সাহস, তুই আমার ডানা গাইটা দিছস, তোরা খেয়ালামো তোরে শেষ করে দেবো। তো তিনি ভয় থরথর করে উঠলেন যে আজাদ মিয়া এখানে। তো তিনি বললেন আজাদ মিয়া, তো সে ওই লোকটা ওই পাশ থেকে বলছে হা বলে হা 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 করে হাসতেছে, হা বলে হা হা করে হাসতেছে, মানে হাসিটা খুব রাগের হাসি, কিন্তু সেই কণ্ঠ কিন্তু মোটেই মানে ওই রকম না, ডিফারেন্ট একটা কণ্ঠ, লাইক একটা নারীর কণ্ঠ যদি একটু মোটা হয়ে যায় ওই টাইপের আর কি। তিনি থরথর করে কেঁপে ভয়ে দৌড় দিলেন হাবিব মিয়া ঘরের মধ্যে। হাবিব মিয়া ঘরের মধ্যে দৌড়ায় দেখতেছেন ঢুকে যে তার স্ত্রী ভয়ে তার ওই যে মানে তার আর তার ছেলেদের ঘরের মাঝখানে যে দেয়ালটা আছে টিনের সেটার মধ্যে বসে আছে সেটাই আর কি, ওটার সাথে গা পিটে তার দুই ছেলে ছোট ছেলে ভয়ে কাঁপতেছে। তার যে খাটটা ঘরের সেটা উপর উঠতেছে নিচে নামতেছে, ঠাস ঠাস করে বাড়ি কাঁপছে নিচে, মানে ফিটখানেক উপর উঠে বাড়ি খেয়ে পড়তেছে। তো হাবিব মিয়ার আত্মা উড়ে গেছে, তিনি বুঝতে পারছে এটা খারাপ কিছু, কারণ আজাদ মিয়া তো নাই, সে তো মারা গেছে অনেক আগে, এই লোক কিভাবে এখানে। সে তাকায় মানে ভয় থরথর করে কাঁপতেছে, তার দরজাও তিনি লাগান নাই, তার খাট উঠতেছে না, তিনি এইখান থেকে দেখতেছেন ঘরের ভিতর থেকে ওই দরজার ওই কোনারের মধ্যে ওই লোকটা তার আজাদ মিয়া। তো তিনি এখানে ক্রমাগত দোয়া পড়তেছেন, হাবিব মিয়া দোয়া পড়তেছেন, তার স্ত্রী ভয়ে ওইখানে মানে একদম মানে প্রলাপ বকার মতো কিছু বলতেছে, তিনি বুঝছেন যে ভয় পেয়েছে স্ত্রীও খুবই। তো তিনি এখন কি করবেন, পরিবারের তো তিনি রক্ষক, তিনি দেখলেন যে ওই আজাদ মিয়া হেঁটে তার ঘরের দিকে আসতেছে, তিনি বুঝলেন যে এটা খারাপ কিছু হবে, তিনি দৌড় দিয়ে লাফ দিয়ে তার দরজাটা বন্ধ করে দিলেন। তো দরজাটা বন্ধ করছেন, দোয়া পড়তে বিসমিল্লাহ বলে তিনি বন্ধ করছেন দরজা। এই সময় দেখলেন যে তার দরজার উপরে নক করতেছে ধপ 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 করে, তার ঘরের খাট ওই রকম কাঁপতেছে, এবং তিনিও ভয়ে যে তার স্ত্রীদের পাশে বসে সবাইকে ধরে উচ্চাপ বসে দোয়া পড়া শুরু করলেন, স্ত্রীকে বললো দোয়া পড়ো। তো তার মনে হলো যে তার ঘরের চারপাই দিয়ে একটা টর্নেডোর মতো বয়ে গেল বাতাস, মানে মনে হচ্ছে যে বাড়ির দরজা জানলা তার যে টিনের ঘরের দরজা জানলা সব ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা। এবং তিনি দোয়া পড়তেছেন অনবরত, খাটটা লাফাইতে লাফাইতে এক সময় থামলো, কিন্তু সেই ঘরের আশপাশে কিছু ঘোরার মতো শব্দ তিনি তখনও পাচ্ছেন। তো একটু পরে তিনি খেয়াল করলেন যে তার এই যে জানালা, জানালাটা ঠাস করে খুলে গেল ঘরের, এবং মনে হলো জানালা দিয়ে কেউ একজন ঢুকতেছে, গ্রিল গোলে মানে গ্রিলের ফাঁক দিয়ে কেউ একটা ঢুকতেছে পিছলা এরকম, মানে মানে কোনো কিছু গোলে যদি ঢুকে সেরকম, এবং একটা ফর্ম নিতেছে ঘরের মধ্যে ঢুকে তার খাটের উপরে। তো এই পর্যায়ে আসলে হাবিব মিয়া আর সহ্য করতে পারল না, তিনি চিৎকার করলেন, প্রচন্ড জোরে চিৎকার করলেন। তার চিৎকার শুনে তার স্ত্রী সন্তানরা চিৎকার শুরু করল, মানে চিৎকার করতেছেন, হ্যাঁ মানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছেন। তো এই চিৎকারের পরে কিছুক্ষণ পর একটা শব্দ পেলেন যে হুড়মুড়, প্রায় তারা কতক্ষণ চিৎকার করছে বলতে পারবে না, হুড়মুড় করে মানুষজনের শব্দ পেলেন তাদের কাছাকাছি যে বাসাটা ছিল একদম সেখান থেকে। মনে হয় মানুষ মনে করছে ডাকাত টাকাত করছে, তারা ওখান থেকে সড়কি টড়কি নিয়ে আর কি বর্ষা টর্ষা নিয়ে আসছে দুই চারজন, এবং আলো পাইলেন ঘরের বাইরে। তো এই সময় দেখলেন তাদের ঘরের মধ্যে কিছু নাই, মানে তার ঘরের মধ্যে কিছু নাই। তো তিনি তাকে যে তাকে হাক দিলেন বাইরের থেকে, এ হাবিব মিয়া, তিনি এখান থেকে বললেন যে হয় হয় আসি আমি। তো তিনি বেরেলেন, দৌড় দিয়ে দরজা খুলে বেরেলেন। তো ওই লোকরা জিজ্ঞেস করলো কি হয়েছে, তো মানে জিজ্ঞেস করছে কি ব্যাপার কি, তখন তিনি বলতেছেন যে তারা বলছে ডাকাত পড়ছেনি, তিনি বলছেন না 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 ডাকাত না, তিনি বলতে ডাকাত না আমার বাঁচান। তো তারা আসছে, আসার পর একজনে তিনি বললেন যে আমার এখানে কি জানি হয়েছে, জিন বুতাইছে এরকম এরকম ঘটনা। তো তারা শুনলো, মোটামুটি শুনে তারা বলল যে এটা তো ভালো লক্ষণ না, আর আজাদ মিয়ারে কিল্লেগা দেখবা, এখানে দেখার তো কথা না। তো তারা সহ গেল আর কি, ওই রুমের মধ্যে গেল, তার ওখানে যে দেখলো যে তার যে পাখি, পাখিটাকে মেরে ফেলে রেখে গেছে এখানে, আর রক্ত দেখলো ফ্লোরে। তো তারা বুঝলো যে বানরটারও কোনো ক্ষতি হয়েছে, খরগোশগুলা মানে কে ওগুলোকে মেরে ফেলে গেছে ওখানে। তারা হাবিব মিয়ার ওখানে রেখে যাওয়াটা সেফ মনে করলো না, বললো যে আমাদের ঘরে চলো। তো নিয়ে তাদের বাসায় নিয়ে গেলেন। তো যে তারা ভয়ে হাবিব মিয়ার স্ত্রী সন্তানরা ওই লোকের স্ত্রী সন্তানদের সাথে ই করলো, তাদের পরিবারে দুই চারজন পুরুষ মানুষ ছিল। তো তারা সহ হাবিব মিয়াকে বসায় বলল চিন্তা করেন না, কিছু না, সমস্যা না, ঠিক হয়ে যাইব, গল্প করল। তো এক সময় ফজরে আজান দিল, মানে আজানের পরে নামাজের সময়। তো ওই বাসার মানুষজন মসজিদে যেত, এখানে জুম্মা ঘর ছিল কাছে, ওখানে নামাজ পড়তে যেত। তো হাবিব মিয়াকে নিয়ে গেল হাবিব মিয়ার স্ত্রী সন্তানদের তার স্ত্রী সন্তানের কাছে রেখে। তা হাবিব মিয়া যে নামাজ পড়ার পরে ওইখানে মসজিদের হুজুরকে বলল যে হুজুর এই সমস্যা আমার ঘরে এরকম হয়েছে। তো হুজুর বলল যে আমি দেখি কি করা যায়। তো বলল যে না হুজুর আমাকে বাসায় যে একটু দেখেন, অনেক কিছু বলল। তো হুজুর বলল আগে বসো, আমি আগে দেখি এখানে। তো হুজুর নিজে নিজে মোরাকাবা করলো তাদেরকে বসা রেখে। অনেকক্ষণ পরে হুজুর বলল যে তোমার বাসায় আসলে কোন একটা জিনের আবির্ভাব হয়েছিল, তো এটা তখন ভালো বুঝতে পারবো না, তো জিনের আবির্ভাব হয়েছে, আমি যাব একটু পরে, ইসের সময় হোক, আলো ফুটুক তারপরে। তা আলো ফোটার পরে হুজুর সহ তাদের বাসায় আসলো। এসে হুজুর বিভিন্ন জায়গায় দেখলো তার বাসার, দেখে বলল যে এটা তো ই করতে হবে, তোমার বাসার মধ্যে কোন একটা জিন আসছে এটা। এবং পুরো ঘটনা শুনলো তখন যে কি কি বলছে, বলছে ডানা কেটে দেওয়ার ঘটনা। তো হুজুর বলল যে এটা রুকাইয়া করতে হবে। তো হাবিব মিয়ার বাসার মধ্যে হাবিব মিয়ার উপরেই বলল যে তাকে বসাই রুকাইয়াটা করবে, যেহেতু তার সাথে এটা কনসার্ন। তো যাই হোক, রুকাইয়া করা হলো হাবিব মিয়াকে, হাবিব মিয়াকে রুকাইয়া করে তার উপরে সেই জিনকে হাজির করা হলো। তো সেখানে তাদের পাশের বাসার মানুষজন ছিল, তারা শুনল যে হাবিব মিয়া যখন ওই ঝড় বৃষ্টির সময় এখানে যে ঘুড়ি উড়াইছিল, তো ওই ঘুড়ির ওখানে নাকি খুব জোরে স্পিডে উড়ে যাচ্ছিল একটা জিন তাদের এলাকার, এবং সেই জিন ওই সুতার সাথে লেগে তার ডানার একটা অংশ কেটে যায়, এবং এটাতে সে খুবই রাগ করে, রাগ করে প্রতিহিংসা। এবং তারা যেহেতু প্রতিহিংসা পরায়ণ অনেক, তারা হাবিব মিয়াকে ক্ষতি করার জন্য সেই জিন চলে আসে, এবং সেই এসে হাবিব মিয়ার বাসার এই পশু পাখি এগুলাকে মারছে, এবং হাবিব মিয়ার আরো ক্ষতি করতে চায় সে। তো সে তখন জিনকে বলে যে না, সে তো ইচ্ছা করে করে নাই, তোমার দেখে তো করে নাই। যাই হোক, হুজুর তাকে বুঝায়, বুঝায় টুঝায় বলে যে তুমি চলে যাও। তো সেই জিন তখন একটা ইসে আসে, এগ্রিমেন্টে আসে যে হাবিব মিয়ার পশু পাখি সে মারছে, হাবিব মিয়া তাকে আরো এখানে ই দিতে হবে, ড্যামারেজ দিতে হবে, মানে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর হাবিব মিয়ার এই নাটাই ঘুড়ি এগুলো পোড়ায় ফেলতে হবে। তো সেই তারা সেই অনুযায়ী বলে যে আচ্ছা মিষ্টি দিবে, জিনকে বলে যে মিষ্টি দিবে এটার জন্য, তো আর কিছু দান খয়রাত করবে হাবিব মিয়া। তো এগুলাতে সে রাজি হয়, সে দান সদগা হাবিব মিয়া করে, আর সেই তার নাটাই আর এগুলো পোড়ায় ফেলে, আর এক্সট্রা সেফটি হিসাবে সেই হুজুর হাবিব মিয়ার ঘর বাড়ি বন্ধ করে দেয়। হাবিব মিয়ার বানরটাকে পরে পাওয়া যায়, সে মানে খুব ভীত অবস্থায় ছিল, আর এই হচ্ছে হাবিব মিয়ার ঘর বাড়ির অবস্থা থাকে। এরপর হাবিব মিয়ার আর তেমন সমস্যা হয়নি, সে একটু সাবধানে চলাফেরা করত, যখন যেহেতু সে তাকে বলছিল যে তার সাথে প্রতিহিংসা আছে, তো তারপরে একটু সাবধানে চলাফেরা করতো হাবিব মিয়া। তো এই ছিল অনিল রবির পাঠানো ঘটনা, গ্রাম বাংলার ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, ঘুড়ি উড়ানো নিয়ে ঘটনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। আমি এর আগেও এরকম একটা ঘটনা শুনছিলাম ঘুড়ির, তো বেশ লাগছিল। সেই ঘটনাটা যদি আমি আবার সম্পূর্ণ কালেক্ট করতে পারি, আমার কাছে এখনো কিয়দাংশ মনে আছে, বাকিটা যদি আমি কালেক্ট করতে পারি তাহলে আপনাদের সামনে একদিন সেই ঘুড়ির ঘটনা নিয়ে আসবো আর একটা। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। তবে যাবার আগে আরো একটা রিকোয়েস্ট করে যাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন সাকিব সৌদি আরবিয়া থেকে, এবং সাকিবের বাংলাদেশের বাড়ি হচ্ছে কুমিল্লার চান্দিনার বরকুড়ি গ্রাম। তো সাকিব আমাকে রিকোয়েস্ট করেছেন তার জানি এই পরিচয়টা বা তার এলাকার কথাটা আমি বলি, আর সাকিব রিকোয়েস্ট করেছে তার ঘটনাটা যেন আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাব সাকিবের ঘটনায়। 2009 সালের কথা, অনেক আগের কথা, বেশ অনেকদিন হয়ে গেছে 2009 সাল। সাকিবের বয়স তখন নিতান্তই কম, 10-11 বছর, এবং সে তার নানার বাসায় একটা লম্বা সময় কাটাত। তার খুব প্রিয় জায়গা ছিল তার নানির কাছে, এবং সেখানে গিয়ে সে খাওয়া দাওয়া করত, ঘোরাফেরা করত, নানির সাথে সময় কাটাত, বেশ ভালো সময় কাটত তার। না, সাকিবের নানা পেশায় ছিলেন একজন চিকিৎসক, তার একটা ডিসপেন্সারি ছিল, সেটা ছিল হচ্ছে তাদের এলাকার বাজারে। তো বাজারে যে জায়গাটা ছিল, জায়গাটা ব্যস্ত, আশেপাশে অনেক দোকান আছে, সুন্দর সুন্দর খেলনা খাবার দাবারের দোকান, রেস্টুরেন্ট আছে। সাকিবের খুব পছন্দের জায়গা ছিল সেটা, সে যখনই নানার ওখানে যেত গিয়ে নানাকে বলতো এটা ওটা কিনে দাও, নানা কিনে দিত। তো সাকিব বেশ সুন্দর সময় কাটাতো নানার সাথে যখন থাকতো, বা নানা নানির বাসায় যখন থাকতো। তো এরকম একদিনের ঘটনা, তখন শীত আসি আসি করতেছে, এরকম একটা সময় বেলা পড়ে যাচ্ছে দুপুরের পরে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। তো সাকিব ওখানে বসে ক্রিকেট খেলতেছে বাসার কাছে, ওই একটা ছোট্ট মাঠের মতো আছে, সেই জায়গায় বসে ক্রিকেট খেলতেছে। হঠাৎ করে তার নানি ডাক দিল তারে, জোরে, সাকিব এদিকায় এদিকায়। তো সে অনেকক্ষণ মানে এই মানে চেষ্টা করলো তার খেলা খেলতে, তারপর নানির ডাকে সে একসময় চলে আসলো। কি ব্যাপার? নানি বললো যে তুই নানার ওইখানে যা, তো নানা ডিসপেন্সারিতে যা, তো নানা আজকে যাবে, তার কিছু স্পেশাল জিনিসপত্র লাগবে, ওষুধ টষুধ এগুলো আনতে যাবে শহরে, তো থাকবে না তোর নানা। তো এর মাঝে এক লোক আসবে একটা ওষুধ নিতে, তো সে তারে বলছে আমাদের বাসারতে নিয়ে যেতে, তুই ওষুধটা নিয়ে আয় ডিসপেন্সারির থেকে, যে তোর নানার কাছে ওষুধটা নিয়ে আয়। তো শোনার পর সাকিব বলল যে আচ্ছা, মানে তার কাছে নানার ওখানে যাওয়াটা একটা খুব মজার জিনিস, কারণ নানার কাছে গেলেই সে বলবে এটা ওইটা খেতে যাবে, আর নানা কিনে দিবে তাকে, তো এটা তার একটা মজার ব্যাপার। তো সে নানির বলল আচ্ছা ঠিক আছে আমি যাই। তো বলে সে সুন্দর করে ব্যাটটা দেখে রওনা দিল। তো হেঁটে হেঁটে যাচ্ছে, নানার ওখানে যাওয়ার সময় তার কিন্তু বেশ খানিকটা পথ যেতে হয়, যেটা হচ্ছে তাদের বাসা থেকে বের হয়ে হেঁটে সোজা গিয়ে একটা রাস্তায় উঠতে হয়। সেই রাস্তার পাশে বেশ বড় দিঘি, একটা না কয়েকটা দিঘি, সেখানে মাছ চাষ হয়, এবং পুরনো দিঘি, অনেক পুরনো দিঘি, এবং সেই দুঘুগুলোর পাশে ওই পারে দেখা যাচ্ছে গাছপালা, মানে বেশ বড় গাছপালা ঘন হয়ে জন্মাইছে, এবং সেই গাছপালার ওই পাশে হচ্ছে বিশাল ক্ষেত প্রান্তর, আর এই পাশে যে পাশে রাস্তাটা, রাস্তার পাশেও বেশ বড় একটা ক্ষেতের ফসলের মাঠ আছে, আর বড় বড় গাছ সেখানে, নারকেল গাছ, তাল গাছ আছে কিছু, কিছু কিছু তাল গাছ বাঁকায় গেছে, এবং ওই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করতে আবার সন্ধ্যার পরে ভয় পায়, এরকম একটা জায়গা, মোটামুটি নীরবই হয়ে থাকে। সাকিবের কাছে এতটা লাগতো না, কারণ সে দৌড়ায় দৌড়ায় তার নানার ওখানে যাইতো আসতো মাঝে মাঝে, এবং সে তুরন্ত ছিল, ক্যারি করতো না সে। তাই সে যাচ্ছে বিকেলের মানে একদম পড়ন্ত রোদ, মানে কাঁচা কাঁচা, মানে তখন দুপুরটা পড়ে গেছে আর কি, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, শীত আসতেছে, তো শীতের সময় আর ওই জায়গাটায় বেশ ঠান্ডা, মানে একটা বাতাস আসতো ওই পার থেকে অনেক দুদু প্রান্ত দূরে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, সাকিব দৌড়ায় দৌড়ায় যাচ্ছে নানার ওখানে, বেলা পড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে কাঁচা রোদ। এক সময় সে চলে আসলো নানার ওইখানে, ডিসপেন্সারিতে গিয়ে নানা তাকে বলল কি রে কেমন আছিস, যাই বয় বসা টসায়। নানা তার কাজ করতেছে, তো নানা সেই ওষুধ যেটা দেয়ার তার রোগীর জন্য সেটা দিয়ে দিল তার হাতে, বলে এটা বাসায় নিয়ে যা, তো কিছু খাবি? সাকিব বলে যে হ্যাঁ খাবো। কি খাবি? তো সাকিব নিয়ে গেল দোকানে, সেখানে যে পুরি সিঙ্গাড়া এগুলা সে মানে একটা প্যাকেটের মধ্যে নিল, আর নানা বললো আর কিছু খাবি? বলে জিলাপি। তো সেখানে খুব মজার জিলাপি বানাইতো, তো তার নানা বড় বড় এরকম মোটা মোটা জিলাপি তাকে দুইটা কিনে দিল। তো সাকিব কখনো এই জিলাপি নিলে সে একা খেত না, সে আর তার নানি দুজন মিলে খেত, সে নিয়ে যেত। তো সে বড় বড় মোটা মোটা দুটো জিলাপি একটা প্যাকেটে ভরলো, আর ওই সিঙ্গাড়া পুরি ওখানে বসেই খাইলো কয়েকটা, আবার হাতে করে নিয়ে খেতে খেতে সে রওনা দিল। তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে যেত, তার নানা তাকে বলতেছিল যে এরম খাইস না, বাসায় নিয়ে খা, সব প্যাকেট এরম খোলা খাইস না, সন্ধ্যার সময় খোলা খাওয়া ঠিক না। তো সে নানারে কোনো কথা না বলে আস্তে আস্তে দৌড় দিল ওখান থেকে। আসতেছে একটা কাগজের ঠোঙ্গার মধ্যে তার জিলাপিটা রসে এরকম ই হয়ে গেছে, ভিজে গেছে, আর এটার মধ্যে আরেকটা ইসের মধ্যে তার ওই সিঙ্গাড়া, সে ওটা খাচ্ছে, আবার আসতেছে ওষুধটাও হাতে কোনো মতে ধরে ধরে আসতেছে। তো ওই রাস্তায় চলে আসলো সাকিব, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম মানে মাগরিবের আযান দিয়ে দিছে, মিলায় যাচ্ছে মানে আলোটা মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। এই সময় ওই যে খোলা রাস্তায় দিঘির পাড়ে রাস্তায় চলে আসলো, কেউ নাই, সোসো মানে বাতাস বেশ দমকা বাতাস বইতেছে, এবং দেখা গেল যে এই যে খোলা প্রান্তরটা গাছ গাছের ওই পাশ থেকে কুয়াশা এসে পড়তেছে রাস্তার এই পাশে, সন্ধ্যার পরেই এরকম একটা অবস্থা। তো সাকিব হেঁটে হেঁটে যাচ্ছে, তো তার পেছন দিকে কিন্তু অনেকটাই সে তাকায় দেখলো, মানে একবার তার একটু গা ছমছম করতেছিল, কারণ অন্ধকার রাস্তা, তো অন্ধকার হয়ে গেছে, তার একটু গা ছমছম করতেছিল, চাঁদ হালকা করে উঠছে আকাশে। তাকায় সে হঠাৎ করে দেখতেছিল যে একটা অবয়বের মতো দেখা যাচ্ছে পিছনে কুয়াশার ওদিক থেকে আসতেছে, মানে যেটা মানুষ, তো দেখে মনে হচ্ছে খালি গা, গায়ে কাপড় নাই, লুঙ্গি পরা, এবং একটু কুচা হয়ে হাঁটতেছে, হাত দুইটা মনে হচ্ছে লম্বা, হাঁটাটাও একটু অন্যরকম, অনেকটা যেমন শিম্পাঞ্জি যেরকম করে হাঁটা অনেকটা ওই রকম। তো একটু অবাক লাগলো সাকিবের কাছে, মনে হলো যে এটা কেমন হাঁটা। তো পরে সে চিন্তা করলো, আচ্ছা রাস্তা তো একদম নীরব, অন্ধকার, ভাল লাগতেছে না, যদি গ্রামের কোনো লোক হয়ে থাকে তাহলে তার সাথে সাথে হাঁটাই তো আমার জন্য ভালো, দেখি আমি একটু স্লো হাঁটি। তো সাকিব কি করলো, তার হাঁটার গতি কমায় দিল, চাইলো যে লোকটা তার কাছাকাছি আসুক। তো দেখতেছে যে তার কাছাকাছি আর হচ্ছে না, সে যত স্লো হয় লোকটার হাঁটার গতি একটু স্লো হয়ে যায়, মনে হচ্ছে যে তাকে দেখেই লোকটা স্লো হয়। এর মাঝে কিন্তু এই যে আকাশের যে নীলচে ভাবটা অনেকটা মিলায় যে অন্ধকার পুরো পড়ছে, এবং রাতের এই যে রাত সরব হয়ে উঠছে, কারণ ওই জায়গাটা তো পুরো প্রকৃতি ভরা, ওইটা কিন্তু বাজারের কোনো ছিটে ফোটাও নাই, আর বাসা বসত বাড়িগুলো বেশ দূরে, এই পুকুরের এই পাশ থেকে ঝিঝি পোকা দূরে দূরে ডাকা শুরু করছে পোকামাকড়, আর ওই চাঁদের আলো পড়ছে, চাঁদের আলোতে হালকা কুয়াশার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ওই মানুষটা আসতেছে। তো এইবার সাকিবের কাছে একটু ভয় লাগলো, মানুষের অবয়বটা আরেকটু স্পষ্ট হয়েছে, সে দেখে মনে হলো যে চাঁদের আলোটা একটু চেহারায় পড়ছে, তো তখন তার কাছে একটু ভয় লাগলো, কারণ লোকটার চুলগুলো মনে হচ্ছে দুই পাশে পড়ে আছে ঘাড় পর্যন্ত, আর মুখে মনে হচ্ছে এক ফালি হাসি, এবং চোখটা চাঁদের আলো পড়ে চকচক করতেছে, সাদা অংশটা মনে হচ্ছে চকচক করতেছে একদম চাঁদের আলোতে, আর খালি গা, সে একটু দেখছে লোকটাকে, এবার খালি গা, পা দুটো এরকম আছে, এবং শরীরের মনে মনে হচ্ছে যে খুব একটা পরিচ্ছন্ন না, অনেকটা মনে হচ্ছে অপ্রকৃতিস্থ টাইপের একটা মানুষ, এবং একটা হাসি হাসি মুখ, কেমন যেন একটা হাসতেছে নিজের মনে এরকম। এইভাবে করে সাকিবের পেছনে আসতেছে। তো সাকিব তখন একটু ভয় পাইল, চিন্তা করলো এটা কি মানে মানে পাগল টাগল নাকি, আবার সমস্যা করে নাকি, চিন্তা করতে করতে সে চিন্তা করলো থাকে রেম পার হয়ে যেতে দিই। তো আসলে কিশোর বয়সে এত বুঝতেও পারেনি, সে করছে কি ওখানে তাল গাছটা দেখছে বাঁকা হয়ে আছে পুকুরের উপরে, তো সেই তাল গাছের উপরে যে গোড়ার মধ্যে বসে আছে সাকিব, চুপচাপ বসে পড়ছে, চিন্তা করছে যে ওইটা চলে যাক, তার সামনে দিয়ে পার হয়ে গেলে তারপর সে পিছে পিছে যাবে, কারণ ওটা যে আসতেছে লোকটা সে কিন্তু সোজা যাচ্ছে। তো সাকিব কিছুক্ষণ বসে আছে, অবাক হয়ে দেখে যে লোকটা হাঁটতে হাঁটতে তার কাছাকাছি চলে আসলো একদম ডান দিকে একটু হয়ে, তখন সাকিবের বুক কেঁপে উঠছে, কারণ তার যাওয়ার জায়গা নেই, সে তখন চিন্তা করছে আরে এই লোক যদি আমাকে থাবা দেয় বা কিছু যদি এসে অপকৃতস্থ হয় পাগল হয় তা আমি কই যাবো, পানিতে পড়ব, আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বেশ ঠান্ডা বাতাস লাগতেছে তার গায়ে। সে দেখলো তার থেকে প্রায় 7-8 ফিট দূরে এসে লোকটা থামলো, কেমন একটা যেন উদ্ভট গন্ধ লোকটার গা থেকে আসতেছে, কেমন উদ্ভট একটা গন্ধ, কেমন যেন পোড়া পোড়া টাইপের, মানে ঘর টর পোড়াইলে যেরকম একটা গন্ধ হয় সেরকম ঘর গন্ধ আসতেছে। তো লোকটা তার কাছে এসে বলতেছে এই আমার জিলাপি দে। তো লোকটার যে কণ্ঠস্বর সেটা কেমন যেন ফ্যাস ফ্যাসে টাইপের, খুবই অবাক করা কণ্ঠস্বর, যেটা স্বাভাবিক কিছুর সাথে মিলে না, অনেকটা মনে হচ্ছে একটা পাখি যদি কথা বলে সেইভাবে বলছে এই তোর কাছে মিষ্টি আছে না মিষ্টি দে। তো সাকিব বলছে আমার কাছে মিষ্টি আছে আপনি কেমনে জানেন, আছে তোর ওই যে ঠোঙ্গার মধ্যে আছে মিষ্টি দে। তখন সে বলছে এটা আপনারা কেন দিব, এটা আমার মিষ্টি আপনার কেন দিব, আপনার কেন দিব, আপনি আপনি কে, তোর মিষ্টি দিতে বসে মিষ্টি দে, মিষ্টি দিয়ে একা খাবি, তাই আমারে তখন সে বলছে না আমি মিষ্টি দিব না। বুঝলে সাকিব আস্তে করে ওখান থেকে বের মানে একটু নেমে দৌড় দিল সামনের দিকে। তো সে যখন সামনে দৌড় দিয়েছে কারণ সে একটু ভয় পেয়েছে লোকটাকে, সে দেখতেছে যে লোকটাও মনে হয় আসতেছে তার পিছে পিছে, কিন্তু দৌড়ে আসতেছে না, কেমন করে জেনে আসতেছে, খুব উদ্ভট ভাবে আসাটা। তো সাকিব দৌড়াইতেছে এর মধ্যে সামনে, সে দৌড় দিছে সরাসরি। তো দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে মনে হইল সামনের কুয়াশা পড়ে তাদের ওখানে একটা তুলা গাছ ছিল বড়, ওই তুলা গাছের গোড়া থেকে মনে হইল একটা বৃদ্ধ মানুষ বেরোলো, একদম বেশ বয়স্ক, সাদা দাড়ি সাদা চুল এবং মানে বেশ বৃদ্ধ একদম দরবেশ টাইপের একটা লোক বেরোলো, এবং লোকটার মনে চোখ দুটো জল জল করতেছে একদম সামনে এসে তার কাছে এসে তাকে হাত দেখাইল সাকিবকে। সাকিব থেমে গেল, দেখলো যে এই লোকটার মানে সে একটা আতরের ঘ্রাণ পাইতেছে, সাকিব বেশ মিষ্টি টাইপের একটা আতরের ঘ্রাণ, সে মানে খুব সুন্দর। তো লোকটা বলতেছে তাকে, এই খোকা মিষ্টিটা দাও আমার কাছে দাও। তো তখন তিনি সাকিব বলতেছে যে কেন মিষ্টি দিব কেন আপনারে। তখন লোকটা তার কণ্ঠটা একটু কেমন যেন গম্ভীর বাজখাই করে ফেললো, বলে বলতেছে দাও তোমার নানা অমক সাহেবরে জিজ্ঞেস করো, বললো যে আমি নিছি মিষ্টি, ওই লোক নিয়ে গেছে রাস্তার থেকে, ওই বয়স্ক লোক, তিনি বলবে তোমারে। তো তখন সাকিব একটু ভয় পেয়ে গেল, বলে আপনি আমার নানার নাম কেমনে জানেন, বলে তোমার নানাকে জিজ্ঞেস করো, দাও মিষ্টি দাও, খাবারও দাও, বলে হাত পাতলো। তো সাকিবের ওই প্যাকেটের মধ্যে কিছু খাবারও ছিল, সে দিয়ে দিল লোকটার হাতে। দেখলো লোকটা নিয়ে বলো সোজা বাসায় যাও, কোনো চিন্তা নেই, বলে লোকটা তাকে হাত দেখায় দিল ওই রাস্তার দিকে। তো সাকিব আস্তে আস্তে হাঁটে হেঁটে যাচ্ছে এবং সে একটু চিন্তায় পড়লো, তার খাবার নিয়ে চিন্তা তো না, কারণ তার খাবার প্রায় সে খাইছিল অনেক অল্প, কিন্তু জিলাপিগুলো নিয়ে গেল। সে একবার পিছে তাকায় দেখলো ওই লোকটাও নাই এবং দূরে যে ওই যে তার পিছে এরকম আসতেছিল সেই মানুষটাও নাই। তো সাকিব কিছুক্ষণ চিন্তা করে দেখলো যে মানে এখানে আরো কিছু যদি ঘটে, সে ভয় পেয়েছে, সে দ্রুত আবার দৌড় দিল এখান থেকে। দৌড়াইতে 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 এক সময় সে চলে আসলো এখান থেকে রাস্তা, ওই উঁচা জায়গার থেকে নেমে, মানে একটা ওই রাস্তাটা তো একটু উঁচা, ওই জায়গা থেকে নেমে দৌড় দিয়ে একটা ক্ষেতের মতো আছে, এটা পার হয়ে তাদের নানা বাড়ির দিকে আসতে হয়। তো ওদিকে যখন আসতেছে দেখে যে তার নানি ওখানে দাঁড়ায় আছে তাদের ওই যে বারান্দার দিকে, এরকম করে খুব টেনশন, হাতে একটা এরকম চার্জ লাইট নিয়ে তার নানি দাঁড়ায় আছে মেরে সামনের দিকে। তো সে যখন দৌড় দিয়ে আসে তার নানি বললো, কি রে তোর এতক্ষণ লাগলো, কই কি ইসে তোর, এত দেরি দেরি হলো কেন। তো তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকলো, তার শরীর ঠান্ডা, তার নানি তাড়াতাড়ি তার হাত ধরে তার গায়ের মধ্যে একটা শাল পেঁচায় দিল, কি ব্যাপার। তো বলতেছে যে আমি যখন আসতেছিলাম এরকম এরকম হয়েছে। তো তার নানি একটু মনে হলো যে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল, বললো যে আচ্ছা তুই ভয় বসে। তার নানি তারে দোয়া পড়ে ফু দিচ্ছে এবং তাকে জমজমের পানি এনে খাওয়াইলো, মাথার মধ্যে একটু দিয়ে দিল, বললো যে তুই চুপচাপ বসে থাক এখানে, ই করিস না। তো সাকিব ওই সময় বসে থাকলো, তার মাথায় শুধু ঘুরতেছে আর কি, দুইটা মানুষকে কাকে দেখলো। তো সে ঘুমায় নেই ওই দিন, সে চুপচাপ ওখানে বসে আছে এবং তার মন হলো শরীরটা একটু গরম হয়ে গেছে। তো এক সময় তার নানা আসলো বাসায়, তখন মোটামুটি ভালো ঠান্ডা পড়তেছে। তো নানা আসার পর তার নানি বললো তার নানারে যে এরকম এরকম ঘটনা, তার নানাও গম্ভীর হয়ে গেল। তার নানা এসে সাকিবকে ঝাড়লো, তার নানা আবার নাকি মানে ই করতো আর কি, বেশ পরেশগার মানুষ ছিল। তো এসে সাকিবকে নিয়ে ঝাড়লো, মাথায় হাত বোলাই দিল, ই বলে বোলাই দিল। আর তারপর তার নানা বলল যে আর কিছু না, ওইটা ওই আমার এক বন্ধু নিয়ে গেছে মিষ্টি ওর কাছ থেকে, এগুলা কিছু না, এরা ওর বন্ধুরে আমি মিষ্টি খাওয়াইতে চাইছিলাম, ও নিয়ে গেছে কিছু না। আরে বলে এই তোর মিষ্টি কিনে দিব না পরে, এত টেনশন করিস না, বলে সে আস্তে করে এলো। তো সাকিব তো কান পেতে আছে ছোট মানুষ শোনার জন্য, তো সে শুনতেছে তার নানার কাছে, তার নানা তার নানিকে বলতেছে যে ওইটা হচ্ছে বুঝো না ওই যে আমার বন্ধু জিন যে রাস্তার থেকে যে মিষ্টি নিয়ে গেছে। তো বল তার নানি জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলে ওই যে পিছে পড়ছিল পিশাচ, ওই পিশাচ মিষ্টি নিতে চাইছে, খাবার নিতে চাইছে, তো পিচাস নাকি ওই যে সে মিষ্টি দেয় নাই দেখে ওর মিষ্টির মধ্যে নখের খোঁচা লাগাই দিছিল, মানে ওইগুলো বিষ হয়ে গেছিল, খারাপ হয়ে গেছিল, এর জন্য রাস্তাতে আমার বন্ধু জিন ডেকে দিছে মিষ্টি, ওটা ওরে দেয় নাই ওরে। তো যাই হোক বাধ্য ওরে এই করে ওরা এরকম পাঠাও না, এরকম সন্ধ্যার সময় আর ওরে পাঠাবো না, আর আমিও কোন দিন ওরে এরকম সন্ধ্যার সময় খাবার দাবার দিব না হাতে। তো এই নাকি বলে তার নানা বলে দিছে তার নানির কাছে। তো সাকিব এটা তখন শুনে ফেলছিল, হ্যাঁ ছোটবেলা অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা ভয় ভাবে দেখে বলে না, তো সাকিব শুনে ফেলছিল ব্যাপারটা। তো এইটাই ছিল সাকিবের সেই ঘটনা যেটা সে শেয়ার করলো আমাদের সাথে। তো সাকিব বলছে যে তার সাথে আরো অনেক অনেক রকম ঘটনা ঘটছে, সে সময় সুযোগ করে এরকম লিখে পাঠাবে। আমার কাছে কিন্তু বেশ লাগছে সাকিবের ঘটনাটা, এরকম রাস্তায় খাবার কিনে আনার সময় কিছু দেখা, এরকম ঘটনা কিন্তু আমি আরো শুনছি আপনাদের সাথে, মনে শেয়ারও করছিলাম যে আমাদের সিফাতের ভাইকে এরকম রাতের রাস্তার মধ্যে সন্ধ্যার সময় সে পুরী কিনে আসতেছিল, তাকে মনে হয় চোর দিছিল এরকম কিছু একটা, এবং সে কিছুই বুঝতে পারে না, কাউকেই দেখতে পারেনি আশেপাশে, বাতাসের মধ্যে মনে হয় তাকে চড় দিয়ে গেছে। এবং তখন সে খুব ছোট, তখন এক মুরব্বী মহিলা তাকে আজ থেকে সরায় এনে দোয়া দুরুদ পড়ে দিছিল। তো এটা আমি সিফাতের কাছে শুনছি। আরও এরকম অনেক ঘটনা আছে। এবং ছোটবেলা আমার মনে আছে আমার নানাও খোলা জায়গায় কিছু খেতে দিতে চাইতো না আমাদেরকে, এরকম বলতো যে খোলা জায়গায় বসে মানে উঠানে বা ছাদে বসে ভাজা পোড়া এগুলো খাইতে নিষেধ করতো, দিত না। সন্ধ্যার পরে তো একদমই নৌনো, মানে ওইটা তারা চাইতোই না। এখনকার যেমন আমাদের কনসেপ্ট, এখন আমাদের কনসেপ্ট কেন, বিদেশে আমি যে দেখছি তখনই যে বাইরে হচ্ছে ছাতা ফেলে খাবার দাবার খাওয়া দাওয়া করা হয় ইত্যাদি ইত্যাদি। এখন তো আমাদের দেশেই ভরা, এটা রুফটপ রেস্টুরেন্ট বা এরকম ভরা আছে। বাট আমার ছোটবেলায় নানা কিন্তু নানা নানি বিশেষ করে এই কাজটা করতো যে একেবারে এই মানে বাইরে বসে ভাজা পোড়া খাওয়া একদমই অ্যালাউ করতো না জিনিসটা। তখনকার সময় এই জিনিসটা খুব বেশি মেনটেন করতো তারা। আসলে কিন্তু আমি যতদূর জানি আমাদের রিলিজনেও বলা আছে যে এই ধরনের জিনিসগুলো খুব সাবধানে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অন্যরকম হইতে আর কি, দোয়া দরুদ পড়ে রেখে ঠেকে সুন্দর করে খেতে, এরকম ব্যাপার স্যাপার বলা আছে। অনেক খাবারের ম্যানার আছে যেগুলো ফলো করে তারপর খেতে হয়। আর এরকম রাতের বেলা জিনিসপত্র নিয়ে আসার সময় নিয়ে যাওয়া মিষ্টি, এটা কিন্তু অনেক আমি এরকম ঘটনা শুনছি, এরকম আপনাদের সাথে মানে শেয়ারও করছিলাম যে এরকম একটা জায়গায় আছে ভারতের একটা জায়গায় আমি শুনছিলাম যে সেখানে একটা গ্রামের বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিয়েই যাবে। এটা অনেকেই শেয়ার করছেন যে ওখানে নাকি মিষ্টি নিয়েই যায়, মিষ্টির কিছু হাতে নিয়ে গেলে মিষ্টি কেউ এসে নিয়ে যাবে তার কাছ থেকে। তো এরকম আছে আমাদের দেশেও কিন্তু এরকম আছে। এবং আমি একবার এরকম শুনছিলাম যে একটা জায়গায় সে জায়গায় মিলাদ পড়া হচ্ছিল, তো সেখানে মিষ্টির একটা ই রাখে। এবং এইটা কিন্তু যে বলছে ঘটনাটা মানে কোনো মতে না, একজন মুরব্বী, এবং সে কোনো মতে এই ঘটনা কোনো মতে এক্সাজারেট করবে না। তিনি নিজে দেখছেন যে মিষ্টি রাখা ছিল একটা ডিশের মধ্যে এরকম, হ্যাঁ মিষ্টিগুলো রাখা ছিল, জিলাপি বা কিছু রাখা ছিল কাগজে মোড়ানো মোড়ানো সব প্যাকেট করা। তিনি নিজে দেখছেন প্যাকেট অটোমেটিক এরকম খুলে যাচ্ছে, মানে সেখানে কেউ নাই কিন্তু, মানে কোনো মানুষজন কেউ নাই, প্যাকেটটা অটোমেটিক কাগজের প্যাকেট খুলে গেল, মিষ্টি ওখান থেকে বেরোয় চলে যাচ্ছে। তিনি নিজে হাত দিয়ে মিষ্টি রাখছে ওইখানে, মানে প্যাকেট থেকে মিষ্টি চলে যাচ্ছে, আবার প্যাকেটও চলে যাচ্ছিল, তিনি হাত দিয়ে ধরে প্যাকেট রাখছেন, কারণ তার অধীনে মিষ্টিগুলো ছিল আর কি। তো এক মুরব্বীর বলা ঘটনা কিন্তু একদম মানে মানে আমাদের আশেপাশেরই জায়গার কোথাও, এবং ওইটা কোনো মতে উনি এক্সাজারেট করবেন না। এবং ওই মুরব্বীর কিন্তু মানে এরকম রেকর্ড আছে, উনি খুব ধার্মিক টাইপের ছিলেন। উনি এর আগেও বলছেন যে রাতের বেলা উনি আসতেছেন, উনি দেখছেন গাছের উপর থেকে উনাকে ডাকতেছে। এবং এই ব্যাপারগুলো কিন্তু একেবারে আমাদের এই সব এলাকারই, মানে এটা এই যে আমাদের এই ঢাকা শহরের লালমাটি এরকম এলাকায়, দূরে কোথাও না। আজ থেকে হয়তো অনেক বছর আগের, আমি যে গাছের উপর থেকে ডাকতেছি এই ঘটনাটা যে বললাম সেটা হয়তো মেবি নাইনটিজের ঘটনা। আর এই মিষ্টি নেওয়ার ঘটনা কিন্তু নাইনটিজের ঘটনা, ওই যে বললাম যে মুরব্বী দেখছে যে প্যাকেট থেকে এরকম করে বের হয়ে চলে যাচ্ছে মিষ্টি, এটাও কিন্তু নাইনটিজের ঘটনা। তো এগুলো কিন্তু হয়, হ্যাঁ মানে এগুলা অনেকের কাছ থেকে আমি শুনেছি, অনেক রকম ঘটনা এরকম শোনা যায়। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, আর ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করুন, যথেষ্ট কমেন্ট করুন, যাতে বা আমরা কমেন্টগুলো পড়ি। এবং কমেন্টের মধ্যে আপনারা আপনাদের লিখুন, আপনারা কোথায় বসে ঘটনা শুনছেন, কিরকম পরিবেশে শুনছেন, কি ধরনের ঘটনা শুনতে চান, আপনার জীবনে কোনো ছোটখাটো এক্সপিরিয়েন্স আছে কিনা জানিয়ে দিন। যাই হোক, কমেন্টে এগুলো পড়তে কিন্তু বেশ লাগে। অনেকে যেমন আগে লিখতেন যে তারা রাস্তা দিয়ে চলাফেরা করেন, কাজ থেকে আসেন, পরিবেশটা কেমন, এগুলো কিন্তু বেশ লাগে। অনেকদিন ধরে এই ধরনের কমেন্ট পাচ্ছি না, তো আপনারা লিখবেন এইসব কমেন্ট। তো ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটিও আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ সদর থেকে, এবং তিনি এই ঘটনাটি কালেক্ট করেছেন। তিনি সোর্স উল্লেখ করেননি কোথায় কালেক্ট করেছেন, তবে তার এই ঘটনাটি আমি শেয়ার করে ফেলছি আপনাদের কাছে। তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি শেয়ার করি। মোস্তফার যার কাছ থেকে সে কালেক্ট করেছেন তাদের গ্রামের একটা অংশ, গ্রামটা অনেক পুরনো গ্রাম ছিল এবং সেই গ্রামে অনেক স্থাপনা ছিল যেগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে। এর মাঝে একটা ছিল স্কুল, এবং স্কুলটা ছিল পরিত্যক্ত একটা স্কুল, এখানে কেউ থাকে না, মানে বিল্ডিংটা প্রায় ভগ্নদশা, মানে অপারেশনাল নাই, স্কুলে ক্লাস ক্লাস হয় না, এরকম অবস্থা। এবং তার পাশে পুরনো একটা দিঘি আছে, বেশ পুরনো দিঘি, এবং এই দিঘির পরে অনেকে বসে আড্ডা দেয় এবং টাইম পার করে, এবং অনেক বকা ছেলে পেলেও ওখানে সময় পার করে। তো একবার এক বখা ছেলে, সে ওখানে বখা ছেলে বলতে যেটা বলছি যে সে আসলে তার কোনো কাজকর্ম নাই, সে দিনে ঘুরে ফিরে এবং তার মতো সময় স্পেন্ড করে এবং যুবক একজন। যাই হোক, সে সেই পুকুরের পাড়ে বসে তার বিকালে সময় স্পেন্ড করছিল। তো পরবর্তীতে তার মনে হয় ভালো লাগে না, সে ওখান থেকে উঠে হাঁটা চলা করে, করতে করতে সে চলে আসে ওই যে স্কুল কম্পাউন্ডের কাছে। তো তার কিছু টাকা পয়সার মানে চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছিল যে সে মানে টাকা পায় কোথায়, মানে হি ওয়াজ ইন নিড অফ মানি। তো সে ঘুরতে ঘুরতে স্কুল কম্পাউন্ডের মধ্যে সে উকি ঝুঁকি মারা শুরু করে যে এখানে কিছু আছে নাকি, এত পুরানো স্কুল, এটার ভিতরে জিনিসপত্র কিছু রাখা আছে নাকি। তো তেমন কিছুই সে পায় না, কোনো কিছু ভাঙাচোরা বেঞ্চ টেন দেখতে পায়। তো বিভিন্ন ক্লাসরুমে সে উকি দেওয়া শুরু করে। তো ওখানে দেখে যে কিছু জায়গায় এরকম আছে ভাঙা চলা, চিন্তা করে যে এগুলা কি নিবে। তো এক জায়গায় সে একটা ফাঁকা জানালা দেখে, জানালাটার গরাদ নাই, খোলা জানালা। তো এই সময় কিন্তু ওই স্কুল কম্পাউন্ডের জায়গাটা বিকাল হয়ে গেছে, একদম মানে বেলা গড়ায় যাচ্ছে, এবং এই পুরনো জায়গায় কিন্তু মানুষ চলাফেরা করতো না, কারণ মানুষ ভয় পেত। একে তো মানে সাপখোপের ভয় ছিল, আবার অতিপ্রাকৃত জিনিসেরও ভয় পেত আর কি, যেহেতু ওই ওই দিঘিটাও অনেক পুরান, এই স্কুল কম্পাউন্ডটাও পুরান। সন্ধ্যার পরে আর কেউ থাকতো না ওইখানে, ওখানে বদনাম আছে আর কি মানুষজনের, অনেকে নাকি অনেক কিছু দেখছে এরকম। তো যাই হোক, কিন্তু ওই যে নাকি ওই ছেলেটা গেছে তার ওইসব চিন্তা ভাবনা নাই, সে চিন্তা হচ্ছে টাকা পয়সা পাওয়া যায় এরকম কিছু আছে নাকি। তো সে জানলা দিয়ে নাকি ঢুকে পড়ে ওই জায়গায়। তো ঢুকে প্রথম সে দেখতেছে যে ক্লাসরুম একটা পুরানো এবং স্যাঁতসেঁতে, মাটিতেই পড়ে গেছে, দেয়ালের মধ্যে অনেক জায়গায় উইপোকার বাসা হয়ে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা। তো সে ভাবতেছিল যে এখানে মানে কিছু পাবে না, অসম্ভব মানে পাওয়ার কথাও না। এর মধ্যে তার বেলা পড়ে যেতেছে, বাইরের আলো কমে গেছে, অন্ধকার হয়ে গেছে ক্লাসরুমের ভিতরে। তো এই সে চিন্তা করলো পাশের আলো দুইটা রুম দেখি, একটু একটু দেখি কিছু পাই কিনা। তো হেঁটে সে একটা রুম পার হয়ে পরেই যে দেখে একটা করিডোরে পরে দেখে মধ্যে একটা রুম। তো সে বুঝতে পারলো যে এইটা সম্ভবত অফিস রুম বা কিছু হবে, হয়তো এখানে প্রিন্সিপালের রুম বা কিছু একটা। তো সে আস্তে করে যে সেই রুমটার কাছে যায়, যে ওখানে দরজাটা আবার ভেজানো, মানে এরকম ভেজানো দুইটা দরজা। তো দরজাটাকে সে ঠেলা দিয়ে খুলে, তো ঘরের ভেতরে দরজাটা ক্যাঁচ করে যে খুলে, বেশ শক্ত দরজা, খুলে খোলার পর দেখছে অন্ধকার, কেমন একটা ব্যবসা, মানে ভিতরে ই মানে ওয়েদারটা কেমন, মানে মনে ব্যবসা টাইপের ওয়েদার। এবং জানালাগুলো যেখানে আছে, জানালাগুলো ওই রুমের জানালাগুলো বিশেষ করে আটকানো, মানে বিশেষ করে ওগুলো কাঠের জানালা, কিছু ওই যে ই টাইপের আছে অনেকটা, যেমন মানুষের যে জানালার মধ্যে মানুষের ই থাকে, ওই যে ভার্টিক্যাল ইগুলাতে ব্লাইন্ডগুলো থাকে ওইরকম কাঠের, সেগুলোর ফাঁক দিয়ে এই যে দিনের যে একেবারে ক্ষয়িষ্ণু আলো যেটা আছে এটি একটু ঢুকতেছে। এর মাঝে সে দেখলো একটা ডেস্কের মতো, এবং এই ডেস্কে কেউ বসত, কিন্তু এই ডেস্কটা মোটামুটি মনে হচ্ছে যে অন্য ইসের থেকে একটু নতুন, মানে এত যে ময়লা ভাঙা চোরা তার মতো না। তো সে চিন্তা করতেছে এই ডেস্ক ভালো থেকে কি হবে, ডেস্ক তো আমি নিতে পারব না, এত বড় ডেস্ক এটার মধ্যে আর কি, এরকম চিন্তা করতেছে আর কি, যে শালা আর অন্য কিছু থাকতো, এরকম চিন্তা করতেছে সে। এই চিন্তা করতে যে সে হঠাৎ করে তাকায় দেখলো যে দেয়ালের মধ্যে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা থেমে আছে এবং মাকড়সার জাল টাল পড়া আর কি, বেশ কঠিন অবস্থা। তো রুমটা দেখে তার কাছে একটু অন্যরকম লাগলো, মানে মানে হি ফেল ডিফারেন্ট, কারণ সে দেখলো এই রুমের মধ্যে রং দিয়ে কিছু কাজ করা, গ্রাফিত্তি টাফিত্তি আঁকা। গ্রাফিত্তিগুলো হচ্ছে ওই যে মানে পাঁচকোনা তারা ইত্যাদি ইত্যাদি কিছু জিনিসপত্র আঁকা আছে রুমের ভিতরে। মানে সে বুঝতে পারলো এই রুমটা কেউ পরবর্তীতে ব্যবহার করছে, কিন্তু কি কারণে ব্যবহার করছে এটা সে বুঝতে পারতেছে না, কিন্তু বেশ কিছু এরকম নকশা সে পেল। তো সে হাঁটতে হাঁটতে চিন্তা করতেছে এই ঘড়িটারে যদি নামায় নিয়ে যেতাম, ঘড়িটার যদি একটা মূল্য পাইতাম তাও, কারণ সে তো আসলে বকা, সেগুলা টাকার জন্যই ঢুকছে এখানে, বিক্রি করে খাবে। তো সে এই পাশে একটা পুরনো এই চেয়ার পাইছে, সে চেয়ারটাকে টেনে এনে জানলার কাছে রাখলো। তো সেইখানে সে দেখতেছে একটা পুতুল রাখা জানলার উপরে, একটা কালো রঙের কাপড়ের পুতুল মানে রাখা আছে, এবং সে হালকা আলো সেই পুতুলের উপর পড়ছে, ওই বাইরের আলোর ক্ষয়িষ্ণু আলো তিন চারটা রেখা ওটার উপর পড়ছে। তো সে পুতুলটাকে ধরছে, ধরে সে উঁচা করে দেখতেছিল কেমন, এই ফাঁকে সে শব্দ পেল, খট 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 করে শব্দ হচ্ছে, কি ব্যাপার। তাকায় সে দেখলো যে ঘড়িটা চলা শুরু করছে, এখানে দেয়ালে যে ঘড়িটা ছিল সেটা চলা শুরু করছে, এবং খটখট করে এসে জাস্ট কাটার মধ্যে পড়লো এখানে, দ্যাট ইজ 6 PM, ছয়টা বাজে তখন, এবং ওইটার মধ্যে ঠং ঠং করে ঘন্টা বাজলো ভিতরে, এবং ঘন্টাটা খুব সুন্দর করে সেট করা। তো মানে সে ভয় পেয়েছে, এবং ঘড়িটা কিন্তু মোটামুটি দামি একটা ঘড়ি, মানে বেশ ওই যে কাঠের ফ্রেম করা একটা ঘড়ি, হ্যাঁ মানে সে খুব ভয় পেয়ে গেছে ছেলেটা, যে এই ঘড়ি কেমনে চললো, এটা মানে বাজলো বা কেমনে, এগুলো তো কথা না। তো কয়েক সেকেন্ডের জন্য, পরবর্তী সেকেন্ডে সে মনে করলো যে আমার তো কাজ এটা ঘড়িটা নিয়ে যাওয়া, যেহেতু চলছে আরো ভালো। তো সে ওই চিন্তা যখন করতেছে, সে আস্তে করে ওই চেয়ারটা নিয়ে গেল, যে ওখানে দাঁড়াইলো, দাঁড়ায় সে ঘড়িটার দিকে হাত বাড়াইতেছে। তো ঘড়ির যখন দিকে হাত বাড়াইতেছে, তখন তার মনে হইল যে দেয়ালটা, যে ঘড়ির পাশের দেয়ালে একটা চেহারা ফুটে উঠল, একটা মানুষের চেহারা। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে একটা মানুষের চেহারা যেরকম অবয়ব যদি কেউ আঁকে দেয়ালে, ঠিক সেভাবে ফুটে উঠলে এবং মনে হলো সে চেহারাটা হাসতেছে, তার দিকে তাকায়, এবং হাসিটা একটু বিস্তৃত হইতেছে, মানে মানে মুখটা এর হাসিটা ওই একটা ছবির মধ্যেই হাসিটা মনে হচ্ছে ফুটে উঠতেছে। তো এই ছেলে ভয় পেয়ে গেছে, সে ঘড়িটাকে হাত দিয়ে নামাবে কি, ঘড়িটা ধরছিল হাত দিয়ে। তো এই সময় সে কেমন জানি ফিসফিসানি শব্দ পাইল, মনে হলো চারিপাশে ফিসফিস করতেছে কেউ, কথা বললে এরকম। তাকায় সে দেখলো সে যে দরজায় দিয়ে ঢুকছিল সেখান থেকে মনে হলো অসংখ্য মানে পাঁচ ছয়টা ছোট বাচ্চা কেউ তাকায় আছে ওদিক দিয়ে, মনে হলো যে মানে তাদের চেহারা ওখানে বোঝা যাচ্ছে এই অস্পষ্ট আলোতে, মানে আলো আধারী ঘরের ভিতরে। এতক্ষণ তো তার চোখটা মানে মোটামুটি সহ্য হয়ে আসছিল, সে দেখতেছে চার পাঁচটা বাচ্চার মুখ ওইখানে উঁকি দিতেছে দরজার ফাঁক দিয়ে, মানে অ্যাজিফ মাথাটা চাষ ঢুকায়, ঢুকায় তারা কথা বলতেছে ফিসফিস করে। তো এই ছেলের প্রচন্ড ভয় লেগে গেছে, সে ঘড়ি নামানো বন্ধ করে সে লাফ দিয়ে চেয়ার থেকে পড়ছে। এই সময় তার কাছে মনে হলো ওই ছেলে পেলেগুলো ঘরের মধ্যে কাছায় আসতেছে তার দিকে, সে ডেস্কের পাশে ছিল, মানে আস্তে আস্তে হেঁটে তার ডেস্কের দিকে আসতেছে। তো তাদের চেহারা স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের চোখগুলো জলজল করতেছে সবগুলা। তো ছেলেটা ভয়ের চোটে জানলার কাছে সেটে যায়, মানে যে বকা ছিল জানলার কাছে সেটে যায় এবং সে আর কিছু চিন্তা করতে পারে না। এরপর দেখে ছেলে পেলেগুলো আরো কাছে আসছে এবং প্রচন্ড রকম ভয় পেয়ে চিৎকার করে উঠে ছেলেটা, মানে একেবারে জোরে চিৎকার করতে থাকে এবং এক নাগাড়ে চিৎকার করতেই থাকে। যে চিৎকারে চিৎকারে মানে সেই হয়ে যায়। তো তার আর কোনো মানে হুশ নাই, সে কোন সময় যে ওই সময় সেন্সলেস হয়ে গেছে তার খেয়াল নাই। তো তার যখন হুশ ফিরছে তখন গভীর রাত, সে মানে তার হঠাৎ করে সে উঠছে, সে বুঝতে পারতেছে না সে কোথায় আছে। সে শুনতেছে যে ওখানে ঝিঝি পোকা ডাকতেছে আশেপাশে খুব স্ট্রংলি। তো তাকায়, চোখ মেলে তাকায়, সে খেয়াল করতে পারে না, সে বুঝে সে একটা বদ্ধ রুমের মধ্যে আছে। তো সে উঠে তখন তার হঠাৎ মনে পড়ে যে আমি কোথায় আসছিলাম। তো প্রচন্ড ভয় পায় তখন, সে ভাবতে উঠে বসে, উঠে বসে দেখে যে সে ক্লাসরুমের মধ্যে আছে এবং সে ঘড়িটা নাই, মানে ঘড়িটার শব্দ নাই, পুরা নিস্তব্ধ। সে দৌড় দেয় ওখান থেকে, দৌড় দিয়ে ওই ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে সে একদম সেই জানলার কাছে যায় যেখান থেকে সে ঢুকছিল। তো ওই জানলা দিয়ে যখন সে বেরোতে থাকে, ওই সময় তার কাছে মনে হয় তার পিছন থেকে কেউ তাকে ধমক দেয়, বলে আর কোনোদিন এখানে আসবি না। তো সে কোনো মতে হাসটায় বাচ্চায় বেরোয়, তার হাত কেটে যায়, কাঁচ ছিল, ভাঙা কাঁচ ছিল, কাঁচা হাত কেটে যায়। তো ছেলেটা ওইখান থেকে বের হয়ে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে সে রাস্তার কাছে আসে, দেখে রাস্তা একদম নির্জন, মানে তার বুক মানে হাঁপড়ের মতো ওঠানামা করতেছে। তো এক সময় দৌড়াইতে দৌড়াইতে সে যে একটা রিক্সাওয়ালারে দেখে বসে আস, মানে শুয়ে আসে ইসের পাশে রিক্সা রেখে, তার পাশে পড়ে সে বেহুশ হয়ে যায়, তার আবার মানে সেন্সলেস হয়। তো পরবর্তীতে যখন তার সেন্স ফিরে, তখন সে দেখে যে সে একটা এরকম জায়গায় বাস স্ট্যান্ডের মতো আরো কয়েকজন তার দিক ঘিরে আছে, রিক্সাওয়ালারা পানি দিচ্ছে তাকে, তার হাতে ব্যান্ডেজ করা। তো তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার ভাই, গিয়ে আপনি কি এরকম এরকম, রিক্সাওয়ালা বলে আপনি ভালো আছেন, আপনারা আমি নিয়ে আসতে এরকম। তো রিক্সাওয়ালারা সে বলে যে ভাই আমি একটা ইসে ঢুকছিলাম, এরকম এরকম ব্যাপার। তো পুরো জিনিসটা খুলে বলে রিক্সাওয়ালাকে যে এরকম এরকম ঘটনা ঘটছিল। তো তারা তারে বলে যে ভাই অনেক খারাপ জিনিস আছে এইদিকে, আর ওই জায়গাটা মানুষ যায় না, ওই জায়গা খারাপ। রিক্সাওয়ালা বলে যে রাত্রেবেলা আমরা ওখানে ইয়ে করি না, মানে ওদিক দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা চলাফেরাও করি না, জায়গাটা খারাপ। তো যাই হোক, এইভাবে ওই ছেলেটার সাথে এই ঘটনা ঘটে এবং এই ঘটনাটা এইভাবেই ছড়ায়। ওই রিক্সাওয়ালাই মানুষের কাছে বলে যে এরকম এরকম ঘটনা ঘটছিল ওইখানে। তো যাই হোক, এই ছিল মোস্তফা চৌধুরী শেয়ার করা আরো একটা ঘটনা, ছোট্ট ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। মোস্তফার শেয়ার করা আরো কিছু ছোট ঘটনা আছে, এগুলো আসলে বলতে গেলে আমাকে একসাথে কম্পাইল করে বলতে হবে, কারণ প্রত্যেকটা ঘটনাই বেশ ছোট ছোট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকের মতো আমার সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যাবার আগে আরো একটি রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসবো সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।